بسم الله الرحمن الرحيم.
ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين.
السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ومن يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول ولا تبطلوا أعمالكم عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى. قيل يا رسول الله ومن يأبى؟ قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى. رواه البخاري. أذكري دودن بفي বাৎসরিক ইসলামী সম্মেলনের দ্বিতীয় দিনের সম্মানিত সভাপতি সাহেব প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ আমন্ত্রিত ওলামায়ে কেরাম আমার সামনে সমবেত বয়োজ্যেষ্ঠ বয়কনিষ্ঠ প্রাণ প্রিয় দিনদার ভাইয়েরা, পর্দার আড়ালে দিনদার মা ও বোনেরা, শুরুতে আবারও প্রশংসা জ্ঞাপন করছি সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি আমাদেরকে এ মসজিদের উদ্যোগে এ ইসলামী সম্মেলন আয়োজন করার, সম্মেলনে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপনার্থে সকলেই বলি আলহামদুলিল্লাহ।
আলহামদুলিল্লাহ।
প্রশংসা কার?
আল্লাহ।
প্রশংসা কার?
আল্লাহ।
যাবতীয় প্রশংসা একমাত্র
আল্লাহ।
আমাদের জীবন মরণের মালিক কে?
আল্লাহ।
সবকিছুর মালিক কে?
আল্লাহ।
সুতরাং সকল প্রশংসা
আল্লাহ,
একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। অতঃপর অসংখ্য সালাত ও সালাম পেশ করছি প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার আসহাবে কেরাম, আহলে বাইত, শেষ দিবস পর্যন্ত তার প্রতিটি একনিষ্ঠ অনুসারীদের উপর। হামদ ও সালাতের পরেই কৃতজ্ঞতা প্রকাশ করছি তাদের, যারা এই সুন্দর একটি মাহফিলের আয়োজন করেছেন, সার্বিকভাবে সময় শ্রম অর্থ দিয়ে ত্যাগ স্বীকার করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকলকে জাযায়ে খায়র দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আপনারা যারা শত ব্যস্ততা থাকা সত্ত্বেও দিনের কিছু কথা শোনার জন্য, জানার জন্য সকল ব্যস্ততা বর্জন করে এখানে সমবেত হয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকেই জাযায়ে খায়র দান করুন এবং কোরআন ও সহিহ সুন্নাহর আলোকে যেন আমরা সঠিকভাবে দিন জেনে আমাদের জীবনে মেনে চলতে পারি, আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। আমরা আমাদের দেশে একটি কঠিন সময় অতিক্রম করছি, ঘরে বাইরে গ্রামে শহরে সকলেই এক বাক্যে বলতে হয়, কেউ যেন আমরা শান্তিতে নেই। কি বলেন, ঠিক না? না, আপনারা পাতিরার মানুষেরা খুব শান্তিতে আছেন? সকলেই আমরা শান্তি চাই, কিন্তু শান্তি দেওয়ার মালিক কে? শান্তি দেওয়ার মালিক হলেন একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সেই আল্লাহর কাছে যদি আমরা শান্তি না চাই, তার পথে যদি আমরা না চলি, তাহলে আসলে আমাদের মাঝে শান্তি আসা কখনো সম্ভব নয়। সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করছি আমাদের দেশে মুসলিম অধ্যুষিত একটি দেশ যেন শান্তি শৃঙ্খলার পরিবেশ ফিরে আসে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে সে পথে অগ্রসর হওয়ার তৌফিক দান করুন। সকল প্রকার বাদ বিবাদ, ঝগড়া ফাসাদ, তর্ক বিতর্ক বর্জন করে ইসলামের আলোকে এ দেশের সকল মানুষ যেন ইসলামের পথে চলতে পারে, আল্লাহ সেই হেদায়েত দান করুন। সকলকে ইসলামের পক্ষে বলার, ইসলামের পক্ষে চলার, ইসলামের পক্ষে করার তৌফিক দান করুন। আর যারা ইসলাম চায় না, ইসলাম বিদ্বেষী, ইসলাম বিরোধী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে হয় ইসলামের দিকে হেদায়েত দান করুন, অথবা তাদের ষড়যন্ত্রেই তাদেরকে ধ্বংস করে দিন। সম্মানিত সুধীবৃন্দ, আপনারা কেউ বাইরে দাঁড়িয়ে রয়েছেন, ভিতরে অনেক জায়গা রয়েছে বসার এখনো, আপনারা ভিতরে চলে আসুন, বাইরে দাঁড়িয়ে না থেকে ভিতরে বসে যান। আমার আগে অত্যন্ত মূল্যবান আলোচনা উপস্থাপন করেছেন شیخ مراد بن امجاد فجزاه الله خیر এত দীর্ঘ আলোচনার পর আমার আমি তো মনে করি আর আলোচনার আজকে প্রয়োজন নাই, কি বলেন ঠিক না? হ্যাঁ, আরো আছে কি জন্য? শোনার জন্য শুধু না মানার জন্য? যদি শোনার জন্য শুধু হয় তাহলে প্রয়োজন নাই, আলোচনারও দরকার নেই। রাত দশটা অতিক্রম করছে, এখন সকলকে বিছানা যেন ডাকছে, অতএব বিছানায় গিয়ে বিশ্রাম নেওয়াটাই ভালো যদি শোনার পরে কোনো মানার চিন্তা না থাকে। আর যদি মানার চিন্তা থাকে তাহলে কিছুক্ষণ আলোচনা হতে পারে, খুব দীর্ঘ নয়, কিছুক্ষণ আলোচনা হতে পারে, খুব দীর্ঘ নয়। কারণ এই আলোচনা শুনছি এটার যত গুরুত্ব তার চেয়ে গুরুত্বপূর্ণ কাজ আমাদের জন্য অপেক্ষা করছে সামনে, সেই কাজটার নাম কি? সালাতুল ফজর। কে নাম? ফজরের সালাত আমাদের জন্য অপেক্ষা করছে। দীর্ঘ রাত পর্যন্ত ওয়াজ শুনব, হয়তো মুমিন মুসলিমের ভালো পরিচয় দিব, কিন্তু সালাতুল ফজরে যদি উপস্থিত না হই, সালাতুল ফজরে যদি অংশগ্রহণ না করি, তাহলে কিন্তু মুমিনের পরিচয় ঠিক রাখা সম্ভব হবে না। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি স্পষ্টভাবে ঘোষণা দিয়েছেন, আসকালু সালাওয়াতি আলাল মুনাফিকিন সালাতুল ইশা ওয়া সালাতুল ফজর। মুনাফিকদের জন্য সবচেয়ে ভারী সালাত হল এশার সালাত আর ফজরের সালাত। আমাদের মাঝে হয়তো কেউ এমনও রয়েছেন, আপনি এশা আর ফজরের কথা বলছেন, আমি তো কোনো সালাতেই গুরুত্ব দিই না, সবগুলি আমার জন্য ভারী। হ্যাঁ, কেউ হয়তো এমনও থাকতে পারেন, যদি থেকে থাকেন ভাইকে স্মরণ করে দেব, অথবা পর্দার আড়ালে কোনো বন যদি থেকে থাকেন স্মরণ করে দেব, আল্লাহকে ভয় করুন। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে জীবিত রেখেছেন তিনি আপনাকে মৃত্যু দিতে, যিনি আপনাকে সুস্থ রেখেছেন তিনি আপনাকে অসুস্থ করে দিতে, যিনি আপনাকে অনেক সুযোগ করে দিয়েছেন তিনি সব সুযোগ থেকে আপনাকে বঞ্চিত করতে। সুতরাং অলসতা গাফলাতি ও শয়তানের অনুসরণ বর্জন করে আল্লাহকে ভয় করে আজকে রাত থেকে তওবা করুন। আগামী ফজর থেকে আপনি যদি সত্যিই মুসলিম হন তাহলে আগামী ফজর থেকে যেন আপনি নিয়মিত সালাত আদায় করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকল ভাইদেরকে বোনদেরকে সে তৌফিক দান করুন। বলুন আল্লাহুম্মা আমিন। এই তওবা করেন, কারণ হতে পারে ফজর আসার পূর্বে আপনার বিদায় ঘটে যেতে পারে। তো যদি এখনই আপনি এই তওবা আন্তরিকভাবে করেন তাহলে আপনার শেষ পরিণতি ভালো অবশ্যই আশা করা যাবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সমাজের সর্বস্তরের সকল মুসলিম নর নারী সকলেই যেন সত্যিকারই আমরা আল্লাহকে ভয় করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঠিক অনুসরণ করে সালাত আদায় করতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। বলুন আল্লাহুম্মা আমিন। সালাত আদায় করার বিস্তারিত কোরআন ও সহিহ সুন্নাহর আলোকে নিয়ম বিবরণ এ মর্মে অনেকেই বই পুস্তক লিখেছেন, আমারও একটা লেখনী রয়েছে, আরো ছোট বাচ্চাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ লেখনী রয়েছে যেগুলি বাইরে হয়তো পাওয়া যাচ্ছে, আপনারা অবশ্যই সম্ভব অনুযায়ী নিজেদের জন্য, পরিবারের জন্য, অথবা ছোট্ট বাচ্চা ক্লাস ওয়ানে পড়ে টুয়ে পড়ে তাদের জন্য কোরআন ও সহিহ সুন্নাহর আলোকে সঠিকভাবে ইসলামী শিক্ষা আপনি ঘরে বসেও দিতে পারেন। সে মর্মে আমার কিছু লেখা প্রকাশ হয়েছে, সেগুলি আপনারা সংগ্রহ করার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহকে ভয় করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঠিকভাবে অনুসরণ করে ইসলাম মেনে চলার তৌফিক দান করুন। বলুন আল্লাহুম্মা আমিন। কথা খুব দীর্ঘ করব না, একটি ছোট্ট আয়াত পেশ করেছি, সে আয়াতকে রেখে সামান্য কিছু কথা বলবো। এরপরে যদি প্রশ্ন উত্তর পর্ব থাকে, প্রশ্ন উত্তরের মধ্য দিয়েই আজকের আলোচনা বেশিরভাগ হবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুহাম্মদ 33 নম্বর আয়াতে যারা ঈমান এনেছে, নিজেদেরকে ঈমানদার বলে দাবি করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এমন একটি শিক্ষা দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে আহ্বান জানাচ্ছেন, তাদেরকে এই নির্দেশ দিচ্ছেন। আল্লাহ বলেন,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়ালা তুবতিলু আমালাকুম।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট ভাবে ঘোষণা দিচ্ছেন, ওহে যারা ঈমানদার, যারা ঈমান এনেছো, নিজেদেরকে মুমিন বলে ঘোষণা দিচ্ছ, নিজেদেরকে মুমিন বলে পরিচয় দাও, তোমাদের কর্তব্য কি? আতিউল্লাহ, প্রথম বিষয় হলো আনুগত্য স্বীকার করতে হবে কার? জোরে বলেন, কার? কিন্তু আজকে আমরা যে যতই ভালো যত রকমের দাবি করি, সবাই নেতার নেত্রী ছাড়া কিছুই বুঝি না, কি বলেন, ঠিক কিনা? এমন পর্যায়ে আমরা চলে গেছি, আল্লাহর নির্দেশ কোথায়, আল্লাহর আনুগত্য কোথায়, নেত্রী যদি কিছু বলে জান মাল সব দিতে প্রস্তুত রয়েছে, কি বলেন, ঠিক না? এটাই কি মুমিনের পরিচয়? এটাই মুমিনের বৈশিষ্ট্য? এটাই মুমিনের কাজ? এটাই ইমানের দাবি? আজকে আসলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে যে সতর্কবাণী উচ্চারণ করেছেন, আমরা সেই সতর্কবাণীর ফলাফল ভোগ করছি। তিনি বলেন, লা ইউফলিহা কওমুন ওয়াল্লাউ আমরাহুম ইমরাআতান, ওই জাতি কখনো সফল হতে পারে না, কখনো সফল হতে পারে না, এই শব্দ উচ্চারণ করেছেন। কোন জাতি? যারা তাদের কর্মকাণ্ডের নেতৃত্ব তুলে দেয় কার কাছে? নারীর কাছে। এমন নির্জীব পুরুষেরা ওই জাতি কখনো সফল কাম হতে পারে? তাই আজকে আমরা বিফলতায়, সমস্ত সমস্যায় আজকে ভুগছি। এর একটা বড় কারণ হলো আমরা মুসলিম বলে দাবি করছি, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই সতর্কবাণী উচ্চারণ করেছেন সেটার মাঝেই আমরা আজকে লিপ্ত হয়েছি, কি বলেন, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই রোগ থেকে মুক্তির তৌফিক দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। এই বিপদ থেকে আমাদেরকে মুক্তি দান করুন এবং আমাদের মধ্য থেকে এই বিপদকে দূরে সরিয়ে নিন। প্রিয় ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিচ্ছেন, ওহে যারা ঈমানদার, যারা নিজেরা নিজেদেরকে মুমিন বলে দাবি করছো, মুমিন বলে পরিচয় দিচ্ছ, তোমাদের মাত্র দুটি কাজ। প্রথম কাজ হলো আতিউল্লাহ, কার আনুগত্য স্বীকার করতে হবে, কার বিধান মেনে চলতে হবে, কার কথা মেনে চলতে হবে, কার আদেশ নির্দেশ, কার পথে, কার দিনে? একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, হলো প্রথম নির্দেশ। দ্বিতীয়, ও আতিউর রাসূল, এবং তোমরা অনুসরণ করো সেই ব্যক্তির যাকে তোমাদের মাঝে রাসূল হিসাবে প্রেরণ করা হয়েছে। আমাদের নবী, আমাদের রাসূল হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার অনুসরণের নির্দেশ দিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি গুরুত্বপূর্ণ কথা স্মরণ করে দিলেন। আল্লাহ বললেন, ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমরা তোমাদের আমলগুলিকে বাতিল করে দিও না। আমলগুলিকে বাতিল কে করে দিবে? আল্লাহ বললেন, ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমরা তোমাদের আমলগুলিকে বাতিল করে দিও না, তোমরা তোমাদের আমলগুলিকে নষ্ট করে দিও না। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আমলগুলিকে বাতিল করার আগেই আমরা নিজেরাই কিন্তু নিজেদের আমলগুলিকে বাতিল করে ফেলি, কি বলেন, ঠিক না? এটাই বোঝা যাচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাই বুঝালেন। আল্লাহ বললেন, ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমরা তোমাদের আমলগুলিকে বাতিল করো না। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বাতিল বলে
ঘোষণা হওয়ার আগেই যেন আমরা নিজেরাই নিজেদের কাছেই নিজেদের কর্মের মাধ্যমে সে আমলগুলিকে বাতিল করে ফেলছি। প্রিয় ভাইরা আমার, আমার কথা শুরু করার আগে সবসময় আমি দুটি বিষয়ে একটু মত বিনিময় করতে চাই। প্রথম বিষয় হল, দীর্ঘক্ষণ অনেক আলোচনা শুনেছেন, আর কিছুক্ষণ হয়তো শুনবেন। সেই আলোচনায় যাওয়ার আগে আমি বলতে চাই, প্রথম বিষয় আমরা যেগুলি শুনব সেগুলিকে মানার জন্য প্রস্তুত আছি? কারা প্রস্তুত আছেন একটু হাত তোলেন তো দেখি। মাশাআল্লাহ, আল্লাহ আমাদের হাতগুলিকে কবুল করে নিন, আমরা যেন কোরআন ও সহি সুন্নাহর আলোকে ইসলাম জেনে মেনে চলতে পারি সে তৌফিক আমাদেরকে দান করুন। বিশেষ করে আজকে যে কথাগুলি আমরা শুনেছি এবং শুনব সেগুলি থেকে একটি বিষয় হলেও আগামীকাল থেকে যেন আমরা আমাদের জীবনে সংযুক্ত করতে পারি, আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। হাত নামান। তাহলে প্রথম বিষয় হল, যেগুলি শুনব সম্ভব অনুযায়ী কমপক্ষে হলো একটি বিষয়ে আগামীকাল থেকে পালন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। দ্বিতীয় বিষয়, কথা খুব দীর্ঘ করব না, সংক্ষিপ্তই হবে, তবে সকলেই একসাথে এখান থেকে বিদায় নেব। আপনারা রাজি আছেন তো? অতএব আমার মনে হয় যাওয়ার পথ শুধু একটাই দেখা যায়, যাওয়ার পথ বোধ হয় আর নাই, একটাই আছে। যাদের চলে যাওয়া আপনারা এখনই চলে যেতে পারেন, আর যাদের থাকার ইচ্ছা শোনার ইচ্ছা আপনারা সকলেই বসবেন এবং সকলেই একসাথে যাব ইনশাআল্লাহ। এর আগে কাউকে যেন শয়তান নিয়ে না যায়, তাহলে আমরা দেখব যে কাকে শয়তান নিয়ে চলে যায়। গেট কিন্তু একটাই, আপনারাও দেখবেন আমিও দেখব যে শয়তান কাকে নিয়ে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন এমন হতভাগা হওয়া থেকে আমাদেরকে হেফাজত করুন, আমিন। শয়তানের অনুসরণ থেকে আমাদেরকে হেফাজত করুন, আমিন। কঠিন পরিবেশ, কিছু শব্দ এখন ব্যবহার করা কঠিন হয়ে গেছে, এমন পরিবেশ পরিস্থিতিতে পৌঁছে যাচ্ছি আমরা, কিছু শব্দ ব্যবহার করাটা যেন এখন কঠিন হয়ে যায়। আমরা আল্লাহর কাছে দোয়া করছি যে আল্লাহ আমাদেরকে শয়তান থেকে হেফাজত করুন, আরেকজন মনে করতেছে আমরা মনে হয় হেফাজতের কর্মী। সমস্যায় বহু সমস্যা, এখন এমন পরিবেশ এমন পরিস্থিতি আমাদের মাঝে তৈরি হয়ে গেছে। আল্লাহ আপনি একটা শব্দ ব্যবহার করবেন আপনাকে অন্যভাবে চিহ্নিত করা হবে, আপনি ইসলামের কথা বলবেন আপনাকে জঙ্গি ভাবে চিহ্নিত করা হয়, আপনি আরো কিছু দিনের কথা বলেন আপনাকে আরেক পন্থী বলে দাবি করা হয়। এমন পরিবেশ পরিস্থিতিতে আমরা পড়ে গেছি, আবার সবাই যারা এই অপবাদগুলি দেয় তারাও নিজেদেরকে নাকি আবার মুসলিম মুমিন বলে দাবি করে থাকে। যদি কোনো মুসলিম ইসলামের কথা বলার কারণে, ইসলামের পক্ষে অন্যায়ের বিপক্ষে প্রতিবাদ করার কারণে সে যদি জঙ্গি হয়ে থাকে, তাহলে যিনি নিজের মুসলিম হিসাবে পরিচয় দিচ্ছেন তিনিও যখন এই ব্যক্তির প্রতিবাদ করছেন, তিনিও নিশ্চয়ই আরেক বড় জঙ্গি, তিনি আরো বড় জঙ্গি। যেমন আজকে বর্তমান বিশ্বে সন্ত্রাস দমন করতে গিয়ে বড় সন্ত্রাসী হয়ে গেছে কে? বুশ বা তার অনুসারীরা। তো এই ধরনের এখন আমাদের সমাজে জঙ্গি দমন করতে গিয়ে আরো বড় জঙ্গি হয়ে যাচ্ছে, এতে কোনো সন্দেহ নেই, অবস্থাগুলি এই পর্যায়ে চলে গেছে। তাই আমরা সকলকে অনুরোধ জানাব, কোনো সন্দেহ নেই ইসলামের নাম দিয়ে বিভিন্ন রকমের বিভ্রান্ত যে সৃষ্টি করবে সেটাকে অবশ্যই আমরা প্রতিবাদ করি। ইসলামের নাম দিয়ে বোমাবাজি কেউ যদি করতে চায় সেটাকে কখনোই আমরা, অন্যায়ভাবে যদি এই কাজ করে কেউ সেটাকে আমরা কখনো স্বীকৃতি দেব না, কিন্তু আবার অন্যায়ভাবে কাউকে জড়িয়ে দেওয়া হবে এটারও স্বীকৃতি দেব না। আল্লাহ রাব্বুল আলামিন এই মুসলিম অধ্যুষিত দেশকে, মুসলিম সমাজের জন্য শান্তি শৃঙ্খলার পরিবেশ যেন হয় সে আলোকেই হেফাজত করুন। ও আবার সেই শব্দ বলে ফেললাম, তাই না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইসলামের পথে চলার তৌফিক দান করুন। এবং যারা নামে মাত্র মুসলিম হয়ে মুসলিম ও ইসলামের বিপক্ষে ও বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও পরিপূর্ণ মুসলিম হওয়ার তৌফিক দান করুন। তো দ্বিতীয় যে বিষয়ে যে বলছিলাম, সে বিষয় হলো আমরা এখান থেকে বিদায় নিব সকলে একসাথে ইনশাআল্লাহ। এর আগে যদি কেউ চলে যায় তাহলে মনে করব যে তিনি আসলেই শয়তানের পিছে পিছে হাঁটতেছেন। কয়েকজন ভাই দাঁড়িয়ে আছেন, এদিকে অনেক জায়গা রয়েছে, আপনারা চলে আসুন, ভিতরে আসে বসুন, এই পাশে অনেক জায়গা রয়েছে। প্রিয় ভাইরা আমার, সূরা মুহাম্মদ 33 নম্বর আয়াত সামনে রেখে কিছু কথা বলছিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে স্পষ্ট করে দিয়েছেন, আমরা আমাদের জীবনে যেগুলি আমল করব এই আমলগুলিকে অনেক সময় আমরা নিজেরাই নিজেদের আমলগুলিকে বাতিল করে দিয়ে থাকি। তা কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে স্পষ্ট করলেন আমাদের আমলের মাঝে থাকতে হবে দুটি জিনিস। কয়টি জিনিস থাকতে হবে? দুটি বৈশিষ্ট্য। এই দুটি বৈশিষ্ট্য যদি থাকে আমার আমলে আপনার আমলে, তাহলে এই আমল, এই ইসলামের আবাদত বা এই ইসলামী কাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কবুল হবে, গ্রহণযোগ্য হবে, এবং এর বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট হবেন ও আমাদেরকে জান্নাতে স্থান দান করবেন ইনশাআল্লাহ। আর যদি এই দুটি বৈশিষ্ট্যের আলোকে আমাদের আমলগুলি না হয়, তাহলে এই আমল আল্লাহ বাতিল করে দেওয়ার আগেই আমরাই বাতিল করে দিচ্ছি। তাহলে এই বাতিল আমলের বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো সন্তুষ্ট হবেন না এবং আমাদেরকে জান্নাতেও স্থান দেবেন না। বরং জান্নাতে স্থান না পেলে স্থান কোথায় সেটি বলার অপেক্ষা রাখে না। আল্লাহ রাব্বুল আলামিন সেই জাহান্নামের পথ থেকে আমাদেরকে সংরক্ষণ করুন। সম্মানিত ভাইয়ের আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন দুটি শর্তের কথা এই আয়াতে উল্লেখ করেছেন। আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম। ওহে যারা ঈমানদার, যারা নিজেদেরকে ঈমানদার বলে পরিচয় দাও, আপনি যেই দলের হন, যেই মাযহাবের হন, যেই তরিকার হন, যেই গোষ্ঠীর হন, যেই বর্ণের হন, যেই সমাজের আর যেই দেশের আর যেই ভাষারই হোক না কেন, নিজেকে যদি মুমিন বলে পরিচয় দেন তাহলে অবশ্যই আপনার প্রতিটি কাজের মাঝে এই দুটি বৈশিষ্ট্য থাকতে হবে, না হলে আপনার এই কাজ কখনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেন, ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন فَجَعَلْنَاهُ هَبَاءً مَّنثُورًا। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদালতে আপনার আমার আমলগুলিকে যখন উপস্থাপন করা হবে, আল্লাহ রাব্বুল আলামিন এই আমলগুলির মাঝে এই বৈশিষ্ট্যগুলি যখন পাবেন না, আল্লাহ বলছেন فَجَعَلْنَاهُ هَبَاءً مَّنثُورًا, সেগুলিকে বিক্ষিপ্ত উড়ন্ত ধূলিকণার মতো আমি সেগুলিকে করে দেব, আল্লাহর কাছে সেগুলি কোনো গ্রহণযোগ্য হবে না। অন্য হাদিসেও এসেছে, হাদিসে কুদসি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মান আমিলা আমালান আশরাকা ফীহি মাই গাইরি তারাকতুহু ওয়া শিরকা, যে ব্যক্তি এমন আমল করবে সেই আমলের মাঝে আমার সাথে অন্য কাউকে অংশী বানায় দেবে, অন্য কাউকে শরীক বানায় দেবে, তারাকতুহু ওয়া শিরকা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমি তার আমল তাকে এবং তার ওই শিরক যুক্ত আমলটাকেও বর্জন করে থাকি, সেটাকে কখনো গ্রহণ করি না। সুতরাং প্রতিটি মুসলিম মুমিনের আমল হতে হবে এ দুটি শর্তের আলোকে, হতে হবে এ দুটি বৈশিষ্ট্যের আলোকে। প্রথম বৈশিষ্ট্য হচ্ছে ইখলাসুল ইবাদাতি লিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, এ ইবাদত করতে হবে একমাত্র কার জন্য? এ ইবাদত হবে একমাত্র কার সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে? এবাদত হবে একমাত্র কাকে খুশি করার জন্য? একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। আসলে মানুষ দেখুন, ইসলামের সবচেয়ে ইমানের পরে গুরুত্বপূর্ণ এবাদত কোনটা? সালাত। এই সালাত যখন আপনি আদায় করেন, এই সালাত আদায় করার ক্ষেত্রেও এমন পরিস্থিতি আপনার হয়ে যেতে পারে যে এই সালাতকে আপনি নিজেই বাতিল করে দিয়েছেন। আপনি এই সালাতকে খুব সুন্দরভাবে আদায় করার চেষ্টা করছেন, যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাত আদায় করেছেন, যেভাবে তিনি নির্দেশ দিয়েছেন, যেভাবে নিয়ম নীতি দিয়েছেন, সেই নিয়ম নীতির আলোকেই সুন্দরভাবে আদায় করার চেষ্টা করছেন। কিন্তু সামান্য একটু সমস্যার কারণে, যেই সমস্যাটা হয়তো কারো চোখে ধরা পড়ে না, এই সমস্যার কারণে এত সুন্দরভাবে আপনি সালাত আদায় করছেন কিন্তু নিজেই আপনি সম্পূর্ণ বাতিল করে দিচ্ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুসনাদে আহমদ সহিহ সনদে প্রমাণিত, আখওয়াফু মা আখাফু আলাইকুম আশ-শিরক আল আসগার। قيل يا رسول الله وما الشرك الأصغر؟ قال الرياء، يقوم الرجل في صلاته فيزين صلاته ليرى من نظر رجل أو كما قال النبي صلى الله عليه وسلم. تني بولن ذا أخوف ما أخاف عليكم من الشرك الأصغر، তোমাদের ব্যাপারে সবচেয়ে যে বিষয়টির আমি বেশি আশঙ্কা করছি সে বিষয়টি হচ্ছে শিরকে আসগার, ছোট শিরক। মূলত এই সম্বোধন করেছেন কাকে? তিনি সাহাবাই কেরাম যারা, তাদেরকে সামনে রেখে এই কথা তিনি বলছেন। কারণ সাহাবাই কেরামগণ সকলেই প্রকাশ্য শিরক থেকে মুক্ত হয়েছেন, কি বলেন ঠিক কিনা? প্রকাশ্য শিরক, মূর্তি পূজা, পুতুল পূজা সবকিছু বর্জন করে তারা মুক্ত হয়েছেন, ইসলামের দিকে, তাওহীদের দিকে তারা ফিরে এসেছেন, তাই না? তাই তাদের মাঝে বড় শিরকের কোন আশঙ্কা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেননি, করেছেন ছোট শিরকের আশঙ্কা। কিন্তু আল্লাহ আকবার, অতি আফসোসের সাথে বলতে হয়, আমাদের কতক দাজ্জাল শ্রেণীর আলেম বা তাদের অনুসারীরা, যেই সাহাবায়ে কেরামগণ প্রকাশ্য শিরক, শিরকি কর্মকাণ্ড থেকে, প্রতিমা পূজা থেকে, পুতুল পূজা থেকে, মূর্তি পূজা থেকে সম্পূর্ণ মুক্ত হয়ে তাওহীদের উপর প্রতিষ্ঠিত হয়েছিলেন, সেই সাহাবায়ে কেরামদেরকে পুতুল পূজারি হিসাবে অপবাদ দিতেও তারা কিছু মনে করে না, কি বলেন ঠিক কি না? হয়তো বলবেন যে কিভাবে, কিভাবে? দেখুন সহিহুল বুখারীর হাদিস, সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাত শুরু করতেন, শুরুতে তিনি কি করতেন? দুই হাতকে কাঁধ বরাবর তুলতেন। এরপরে যখন তিনি কি করতেন? রুকুতে যেতেন, তখন আবার সে দুটি হাতকে কাঁধ বরাবর বা কান বরাবর তুলতেন। আবার রুকু থেকে যখন উঠতেন, তখনও তিনি কি করতেন? তার এই দুটি হাতকে এইভাবে তুলতেন। আজকে আপনি যখন এই হাদিস অনুযায়ী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অনুযায়ী আপনি সালাত আদায় করার চেষ্টা করেন, তখন আপনাকে বুঝ দেওয়া হয়, কি বুঝ দেওয়া হয়? বুঝ দেওয়া হয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে সাহাবায়ে কেরামগণ যারা মূর্তি পূজায় অভ্যস্ত ছিলেন, তারা কাঁধে কি নিয়ে দাঁড়াতেন? বগলে মূর্তি নিয়ে, পুতুল নিয়ে তারা দাঁড়াতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য তাদেরকে হাত উঠানোর জন্য নির্দেশ দিয়েছেন যেন পুতুলগুলো কি হয়, ঝরে পড়ে। কি বলবেন? নাউজুবিল্লাহ না সুবহানাল্লাহ? ঝরে বলো নাউজুবিল্লাহ। কত বড় মিথ্যুক দহা দাজ্জাল! রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই সাহাবায়ে কেরাম যারা প্রকাশ্য এই ধরনের প্রতিমা পূজা, মূর্তি পূজা, পুতুল পূজা বর্জন করে তাওহীদের নাকে সাড়া দিয়ে তাওহীদের পথে এসেছে, তাদেরকেও এই দাজ্জাল শ্রেণী এই মিথ্যা অপবাদ দিতে সামান্যতম বিবেকে তাদের বাঁধে না। তারা সাহাবায়ে কেরাম এভাবে ইসলাম গ্রহণ করার পর তারা সালাতে দাঁড়ালেন, তারা কাঁধে পুতুল নিয়ে, বগলে পুতুল নিয়ে দাঁড়ান, এই ধরনের বিভ্রান্তিমূলক ও মিথ্যা অপবাদ সাহাবীদেরকে দেওয়া হচ্ছে, কি বলেন ঠিক কিনা? একটু চিন্তা করা দরকার, মুখ দিয়ে কি কথা বলে। এ কথাটাই যথেষ্ট ওই ব্যক্তিদের জাহান্নামে যাওয়ার জন্য, ওই ব্যক্তি যেই হোক না কেন। কারণ সহিহ বুখারি ও মুসলিমের অন্য হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কাযিবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, যে ব্যক্তি ইচ্ছা করে আমার নাম দিয়ে আমার ব্যাপারে মিথ্যা কিছু বলবে, ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, সে যেন তার স্থান জাহান্নামে নির্ধারণ করে নেয়। তাহলে সাহাবাদের ব্যাপারে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে এ দাহা মিথ্যা কথা বলা হলো, যেটা কখনো কোনো ব্যক্তির বিবেকও যদি একটু সাধারণ বিবেকে চিন্তা করে কখনো কোনো ব্যক্তি কি করবে না, তার বিবেকও এটা কখনো গ্রহণ করে নেবে না। আসলে আফসোসের সাথে বলতে হয়, আমাদের সমাজে এই দাজ্জালদের কাছ থেকে এমন এমন মিথ্যা কথাগুলি এমনভাবে ছড়িয়ে রয়েছে, মানুষ এগুলির কাছে কিভাবে ধোকা খাচ্ছে দেখুন। এই কথাগুলি শোনার সাথে সাথে একজন বিবেকবান মুমিনের উচিত প্রতিবাদ করা, কি বলেন ঠিক কি না? কারণ এটা 100% মিথ্যা কথা। উদাহরণস্বরূপ ধরেন আরেকটা বিষয়, আফসোসের সাথে বলতে হয়, নাজিরাবাদের বড় জামি মসজিদে সপ্তাহের প্রতি সোমবার বাদ এশা সহিহুল বুখারী ধারাবাহিক দর্স হয়, যে দর্শটি এখন আলহামদুলিল্লাহ আমাদের আল দিন আল ইসলাম .com-এ নিয়মিত সেই দর্শটি দেওয়া হয়। আপনারা বিভিন্ন জায়গা থেকেও সেই সহিহুল বুখারী ধারাবাহিক দর্শ শোনার সুযোগ পাবেন। তো আমাদের একদিন সেই দর্শে এক ভাই উপস্থিত হলেন, তিনি জিজ্ঞাসা করলেন আমাদের তাবলিগ জামাতদের ভাইদের সম্পর্কে। তো তার জিজ্ঞাসার জবাবে আমি বললাম যে আসলে আমাদের ভাইয়েরা অত্যন্ত নম্রতা ভদ্রতার সাথে সুন্দরভাবে মানুষকে ইসলামের দিকে দাওয়াত দেয়, সালাত আদায় করতে শেখায় ইত্যাদি ইত্যাদি, কোনো সন্দেহ নাই এগুলি তাদের একটা অবশ্যই ভালো দিক, সেটা স্বীকার করতে হবে। কিন্তু সবচেয়ে বড় সমস্যা হলো আমাদের এই জামাতের ভাইয়েরা, তারা কোরআন এবং সুন্নার উপর নির্ভরশীল নয়, তারা কোরআন এবং সহি সুন্নার উপর নির্ভরশীল নয়। তারা নির্ভরশীল হলেন, তাদের একটা নিজস্ব তৈরি করা সিলেবাস রয়েছে, সেই সিলেবাসের উপর তারা নির্ভরশীল, সেটার নাম হলো নিসাবে তাবলিগ বা তাবলিগি নিসাব। আর এই তাবলিগি নিসাব সেটা হচ্ছে ফাজাইলে সালাত, ফাজাইলে যাকাত, ফাজাইলে সাদাকাত, ফাজাইলে দরুদ, ফাজাইলে হাজ, ফাজাইলে আমল, যেটা এই নিসাব তারা নির্ভর করেন। এমনকি তাদের সাথে যারা জড়িত হবেন তাদেরকে খুব শক্তভাবে নির্দেশনা দেওয়া হয় যে দিন শিখার জন্য, দিন জানার জন্য এই নিসাব ছাড়া অন্য কিছু বিভিন্ন বই পুস্তক আর পড়া যাবে না, এরকম কঠিনভাবে নিষেধ করা হয়, এমনকি সরাসরি কোরআন সুন্নাহ পড়তে নিষেধ করা হয়। তো সমস্যা হলো আমাদের এই ভাইয়েরা, তারা যেটার উপর নির্ভরশীল, সেই নির্ভরশীল যেটার উপর সেই তাদের সিলেবাস, এই সিলেবাসটি সেখানে রয়েছে কোরআন, রয়েছে সহিহ হাদিস, কিন্তু অধিকাংশ রয়েছে বানাওটি এবং জাল, যেগুলি সম্পূর্ণ ডাহা মিথ্যা এবং কখনো ইসলামের মাঝে হতে পারে না এমন কথা দিয়ে ভরপুর রয়েছে। আমি এভাবে কিছু সেই ব্যক্তিকে জবাব দিলাম, দিলে পরের দর্শে আবার সেই বেচারা উপস্থিত হয়ে গেছেন আমাদের দর্শে, সেই তাবলিগি নিসাব ফাজাইলে আমল নিয়ে উপস্থিত হয়ে গেছেন। এখন ফাজাইলে আমল নিয়ে উপস্থিত বেচারা, তিনি বলছেন যে আপনি গতদিনে বললেন যে এখানে অনেক জাল মিথ্যা বানাওটি কথা রয়েছে, এগুলি নাকি বেশি ভরপুর, একটু মেহরবানি করে আমাকে দেখাই দিলে আমি হয়তো উপকৃত হব। এভাবে তিনি বললেন। তখন আমি বেচারাকে বললাম যে আসলেই আপনি নিয়ে আসলেন, এই মুহূর্তে আমাদের দর্শ চলবে এবং দর্শের পরে প্রশ্ন উত্তর পর্ব রয়েছে, কিন্তু আপনার এটা নিয়ে এখন তো দেখানো সম্ভব হবে না, তবে আপনি কিতাবটা আমার কাছে রেখে যান, আগামী বৈঠকে আগামী দর্শে আপনিও আসবেন ইনশাআল্লাহ। এই টেবিলে বসে আপনার সামনে কিছু বিষয় আমরা নমুনা স্বরূপ দেখানোর চেষ্টা করব। তো সেদিন সে বেচারাও আসলেন, এর মাঝে কিতাব থেকে কিছু জিনিস আমি বের করে তাদের এই কিতাব থেকে বের করে দেখালাম। সেগুলি কি? তার মাঝে একটা ধরে নেন, একজন জনৈক বুজুর্গ ব্যক্তি, অত্যন্ত খুব নেককার বুজুর্গ ব্যক্তি, দিনদার মানুষ। এই বেচারা কি করেন, তার একটা ভালো কাজ হলো যে তিনি প্রতি বছর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারত করতে যান। ভালো করে খেয়াল করবেন, এই বুজুর্গ বেচারা প্রতি বছর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারত করতে যান। এটি ফাজাইলে দরুদে আপনি পাবেন। তো এক বছর এই বেচারার কবর জিয়ারত করতে যাওয়ার সুযোগ হয়নি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারত করতে যাওয়ার সুযোগ হয়নি, তিনি যেই মাসে যেই সময়ে কবর জিয়ারত করতে যান, এই সময়টা যখন শেষ হয়ে গেল, তারপরে দেখতেছে যে হঠাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর থেকে বের হয়ে তার কাছে জিয়ারত করতে চলে আসছেন। নাউজুবিল্লাহ বললেন, সুবহানাল্লাহ বলা দরকার, এত বড় বুজুর্গ, এত তার বড় বুজুর্গি। কিন্তু আফসোসের বিষয়, আপনারা বিষয়টা বুঝলেন, বুঝে নাউজুবিল্লাহ বললেন, কিন্তু আমাদের ভাইয়েরা না বুঝে তারা সুবহানাল্লাহ বলে চিৎকার দেয় যে বলে এত বড় বুজুর্গ, তার কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর পরে কবর থেকে বের হয়ে তার বাড়িতে দেখা করতে গেছে, কত বড় বুজুর্গ তাহলে দেখেন। তো এই বেচারাকে যখন আমি বের করে তার সামনে পড়ে শোনালাম যে এই হলো তাবলিগী নিসাবের কথা, ফাজাইলে দরুদের মাঝে স্পষ্ট এই কথাগুলি, এই ঘটনাগুলি রয়েছে। এই ধরনের গাজাখুরি কথা বা গল্প, কোন ব্যক্তির যদি বিবেক থাকে, ইসলাম যদি সে সত্যি বিশ্বাস করে, আল্লাহকে যদি সে ভয় করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যদি সত্যি অনুসরণ করে, এইরকম কথাগুলি সে কখনো বিশ্বাস করতে পারে? তো যেটা বলছিলাম যে আমাদের সমাজে সমস্যা হলো এই কথাগুলি এমন ছড়ে রয়েছে যে এগুলি এখন কি হয়ে গেছে, এগুলি হক আর আপনি কিছু হক কথা বলতে গেলে সেটাই হয়ে গেছে বাতিল। কি বলেন, ঠিক কিনা? উল্টা হয়ে গেছে। মূলত এটা হচ্ছে কিসের আলামত? কিয়ামতের আলামত। কিয়ামতের আলামতের মাঝে অন্যতম একটি হলো সারাল মারুফ মুনকারান ওয়াল মুনকারু মারুফা। যেই সময় ইসলামের ভালো কাজগুলি মানুষের কাছে খারাপ হিসাবে রূপ লাভ করবে, আর খারাপগুলি মানুষের কাছে কি হয়ে যাবে, ভালো হবে। এটা হলো কিয়ামতের একটি অন্যতম আলামত। তাহলে এই ধরনের যাহা মিথ্যা কথা বলা, বাতিল কথাগুলি বলা, এটা হওয়া উচিত ছিল একটি ঘৃণার কথা মানুষের কাছে। কি বলেন, ঠিক না? কিন্তু এটা হয়েছে বুজুর্গের বুজুর্গানি দেখানোর একটা বড় প্রশংসার কথা হয়ে গেছে। তো বীরে ভাইয়ের আমার, যে বিষয়টি বলছিলাম যে আমাদের সমাজে এই ধরনের বিষয়গুলি এমন ভাবে রয়েছে যার কারণে মানুষ শোনার পরেও বুঝতে চায় না যে এটা যে ঠিক নয়, এটা যে বাতিল কথা একটা। কিভাবে সাহাবাই কেরামদের বিরুদ্ধে এত বড় মিথ্যা অপবাদ দেওয়া হয় যে সাহাবাই কেরামগণ প্রকাশ্য শিরককে বর্জন করে, প্রতিমা পূজাকে বর্জন করে, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাওহীদের দাওয়াতে ফিরে আসলেন, তাদের অপবাদ দেওয়া হয়, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে নাকি দাঁড়াতেন আর বগলে পুতুল রেখে দাঁড়াতেন, এই পুতুল যেন ফেলে দেওয়া হয় এজন্যই তাদেরকে হাত তোলার জন্য নির্দেশ দিতেন। কত বড় দাজ্জাল, কত বড় মিথ্যু! আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবীদের ব্যাপারে কত বড় অপবাদ! অন্যভাবে আরো কি অপবাদ দেওয়া হয়? স্পষ্ট সহিহ হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহেরি সালাতে জোরে কেরাত পড়তেন, যেগুলিতে আওয়াজের সাথে, সেগুলিতে তিনি সূরা ফাতিহা শেষ করে কি বলতেন, আমিন তিনি নিজেও বলতেন, যেটি সহিহ হাদিস। রাফা বিহা সাউতাহু ওয়া মাদ্দা, তিনি আওয়াজকে উঁচু করতেন এবং টেনে আমিন বলতেন, সহিভাবে প্রমাণিত। তার পিছনে সাহাবাই কেরামগণ তারাও কি করতেন, জোরে আমিন বলতেন। কিন্তু আমাদের ভাইয়েরা তারা যখন এগুলিকে গ্রহণ করতে যান না, তারা এখন কি বললেন, অপবাদ দিলেন সাহাবীদের উপর, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সবাই একসাথে সালাত শুরু করতেন, কিন্তু শুরু করার পর কেউ কেউ কি করতেন, শেষ না করতে চলে যেতেন। তো কারা পিছনে আছে না চলে গেছে এটাকে বুঝার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে জোরে আমিন বলার নির্দেশ দিয়েছিলেন। নাউযুবিল্লাহ, কত বড় সাহাবায়ে কেরামদের উপর মিথ্যা অপবাদ দেখুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে তারা নামাজে দাঁড়ানোর পরে নাকি ভেঙে যেতেন। তো তারা আছেন কিনা এটা জানার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে আওয়াজের সাথে আমিন বলার নির্দেশ দিয়েছেন। আল্লাহু আকবার, সাহাবায়ে কেরামদের উপর এই যদি অপবাদ কেউ দিয়ে থাকে, যারা দিয়ে থাকে, তাহলে তারা কোন নীতির আলোকে, কোন বিশ্বাসে, কোন চিন্তায় তারা ইসলামকে পালন করে থাকে বলার অপেক্ষা রাখে না। এমন ব্যক্তিরাই বলতে পারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে এই ধরনের মিথ্যা কথা যারা বলতে পারে, সাহাবায়ে কেরামদের নামে এই ধরনের মিথ্যা অপবাদ যারা চাপাতে পারে, এমন ব্যক্তিদের মুখ থেকেই তো এই কথা বের হতে পারে যখন তার কাছে বলবেন যে এই হলো কোরআনের কথা, এই হলো সহিহুল বুখারীর কথা, তখনই তো তারা বলবেন যে আসলে আমাদের মাযহাবে এটা নাই তাই মানতে পারছি না। কি বলেন, ঠিক কি না? কারণ আল্লাহর তার কাছে মূল্য নেই, রাসূলের তার কাছে মূল্য নেই, সাহাবীদের তার কাছে মূল্য নেই, মাযহাবের মূল্যটা তার কাছে এত বড়। অথচ ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ কত মূল্যবান কথা বলেছেন, যেটি আমার সুন্নতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও চার ইমামের অবস্থান এই বইয়ের মাঝে। প্রসিদ্ধ চারজন ইমাম কিভাবে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাকে গ্রহণ করেছেন সে বিষয়গুলি সেখানে তুলে ধরেছি, সম্ভব হলে সংগ্রহ করে সেগুলি পড়ার চেষ্টা করবেন। বিশেষ করে এই বইটি আমার আলহামদুলিল্লাহ আল দিন আল ইসলাম .com এই ওয়েবসাইটে এবং আরো অনেক ওয়েবসাইটেও এই সুন্নতে রাসূল দিয়ে সার্চ দিলে আপনি এই বইটাই পেয়ে যাবেন। পৃথিবীর যেখানে আপনি থাকুন না কেন, এই বই পড়তে পারবেন, ফ্রি পড়তে পারবেন। পরে আপনি বাস্তব বিষয়গুলি আসলে প্রকৃতপক্ষে ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ, ইমাম মালিক রাহমাহুল্লাহ, ইমাম শাফেঈ রাহমাহুল্লাহ, ইমাম আহমদ বিন হাম্বাল রাহমাহুল্লাহ, তারা কখনো মানুষকে কোরআন সুন্নাহ ছেড়ে দিয়ে কারো অন্ধ অনুসরণের জন্য বলেননি। তারা সর্বক্ষেত্রে কোরআন সুন্নাহর অনুসরণের জন্যই নির্দেশ দিয়েছেন। ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহর যে মূল্যবান বক্তব্যটি আমি অনেক জায়গায় বলে থাকি, তিনি বলেন ইয়াকুম ওয়াল কাউলা ফি দীনিল্লাহি বিররায় ওয়া আলাইকুম ইত্তিবাউস সুন্নাহ ফামান খারাজা আনহা ফাকাদ যাল্লা। তোমাদেরকে সতর্ক সাবধান করছি, আল্লাহর দিনের ব্যাপারে মন গড়া কোনো কথা বলো না। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ কত সুন্দর মূল্যবান কথা। কিন্তু আজকে যারা সেই ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর অনুসারী বলে নিজেদেরকে দাবি করে থাকে, তারাই আল্লাহর দিনের ব্যাপারে ওই ফাজাইলে আমলের নাম দিয়ে বলেন আর অমুকের নাম দিয়ে বলেন, আল্লাহর দিনের ব্যাপারে তারাই কত রকমের মন গড়া কথা তৈরি করে নিয়েছে। কি বলেন, ঠিক কি না? আমরা ভাইদেরকে বিনয়ের সাথে অনুরোধ জানাবো, আসুন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর খালি অনুসরণের দাবি করলে চলবে না, বাস্তবে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর সত্যি কি উপদেশগুলি রয়েছে সেগুলো একটু জানার চেষ্টা করুন এবং সেই অনুযায়ী ইসলাম মেনে চলার চেষ্টা করুন। তাহলে ইনশাআল্লাহ আশা করা যাবে ভুল ভ্রান্তি থেকে মুক্ত হওয়া সম্ভব হবে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি বললেন ইয়াকুম ওয়াল কাউলা ফি দীনিল্লাহি বিররায়, তোমাদেরকে সতর্ক সাবধান করছি আল্লাহর দিনের ব্যাপারে মন গড়া কথা বলো না। ওয়া আলাইকুম ইত্তিবাউস সুন্নাহ, তোমাদের অপরিহার্য কর্তব্য হলো রাসূলের সুন্নাহকে অনুসরণ করে চলো, কারণ মান খারাজা আনহা ফাকাদ যাল্লা, যে রাসূলের সুন্নাহ থেকে বের হয়ে যাবে সে কখনো হেদায়েতে থাকতে পারে? ফাকাদ যাল্লা। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বললেন রাসূলের সুন্নাহ থেকে যে বের হয়ে যাবে সে তো পথভ্রষ্ট হয়ে যাবে, কোনো সন্দেহ নেই। আল্লাহু আকবার, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ কত মূল্যবান বক্তব্য। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমরা বিশ্ববাসী কি মুসলিম সমাজকে আহ্বান জানাবো সেই প্রসিদ্ধ ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, মালিক রাহিমাহুল্লাহ, ইমাম শাফেঈ, ইমাম আহমদ বিন হাম্বাল রাহিমাহুল্লাহ জামিয়া, আমরা তাদেরকে অবশ্যই শ্রদ্ধার সাথে স্মরণ করব এবং তাদের মূল্যবান উপদেশগুলিকে সঠিকভাবে যদি মেনে চলার চেষ্টা করি তাহলে এই ধরনের ভুল ভ্রান্তিতে আমরা হয়তো কখনো পড়ব না। প্রিয় ভাইরা আমার, সেদিকে আর দীর্ঘ করছি না, আসুন আবার ফিরে আসি ওই সেই হাদিসের কথা। সেই হাদিস থেকে চলে গেছি অন্যদিকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইমানের পরে আমরা জানি ইমানের পরে সবচেয়ে ইসলামে গুরুত্বপূর্ণ ইবাদত কোনটি? সালাত। এই সালাতের কথাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আখওয়াফু মা আখাফু আলাইকুম আশ-শিরকা আল-আসগার, তোমাদের ব্যাপারে সবচেয়ে বড় যে বিষয়ে আমি আশঙ্কা করছি সেটা হলো শিরকে আসগার, ছোট শিরক। সাহাবীদেরকে সম্বোধন করে এটা বললেন, তবে সাহাবীদের জন্য সীমাবদ্ধ নয়, কিয়ামত পর্যন্ত সকল মুসলিম উম্মার জন্য এ কথা প্রযোজ্য। বললেন, তোমাদের ব্যাপারে সবচেয়ে আমি বেশি আশঙ্কা করছি ছোট শিরকের, কারণ সাহাবীরা বড় শিরক থেকে কি করেছেন? ফিরে এসেছেন। ছোট শের কি? সাহাবায়ে কেরামগণ জিজ্ঞাসা করে বসলেন যে ছোট শেরটা কি, কি জিনিস, কিরকম, একটু আমাদেরকে ব্যাখ্যা দিয়ে বুঝিয়ে দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যাখ্যা দিয়ে বুঝিয়ে দিলেন, বললেন যে হুয়া আর রিয়া, ছোট শেরক হলো মানুষ দেখানো, মানুষকে শোনানোর জন্য, মানুষকে খুশি করার জন্য, মানুষের প্রশংসা পাওয়ার জন্য যে ইবাদত করা হয় সেটাই হচ্ছে ছোট শের। এবাদত হবে কাকে খুশি করার জন্য? কাকে দেখানোর জন্য? কার প্রশংসা পাওয়ার জন্য? কার প্রতিদান পাওয়ার জন্য? একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। এভাবে যদি এবাদত হয় তাহলে এই এবাদত হবে তাওহীদের উপর, এই এবাদত হবে ইখলাসের সাথে, এই এবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গ্রহণযোগ্য হওয়ার আশা করা যাবে। আর যদি সেই এবাদত মানুষকে দেখানোর জন্য হয়ে থাকে তাহলে এই এবাদত এর মাঝে শের প্রবেশ করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দৃষ্টান্ত দিয়ে বলছেন, ইয়াকুমু রাজুলু ফি সালাতিহি, একজন মানুষ এসে সালাতে দাঁড়ালো, সেই ব্যক্তির চিন্তা কি? যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে সালাত আদায় করেছেন আমি ঠিক সেই সহিহ হাদিসের আলোকে সেই নিয়মে সালাত আদায় করার চেষ্টা করছি। এটা ভালো, কোনো সন্দেহ নেই, অবশ্যই এটা হতে হবে। এই নিয়তে তিনি সালাত শুরু করলেন, কিন্তু সালাতকে খুব সুন্দর ধীর স্থিরতার সাথে রুকু করছেন, সেজদা করছেন, আর মনের ভিতরে একটু চিন্তা হলে এই মানুষ যেন আমাকে দেখে আমি একজন খুব ভালো নামাজি, খুব মনোযোগী সাথে আমি সালাত আদায় করছি। কথা বুঝলেন? মানুষ যেন এটা দেখে, এই রকম ভিতরে একটু চিন্তা লুকিয়ে রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন নামাজির ক্ষেত্রে, এমন সালাত আদায় করার আদায়কারীর ক্ষেত্রে স্পষ্টভাবে ঘোষণা দিলেন যে তার এই সালাতে, এই সুন্দর এবাদতে যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করে সুন্দরভাবে করার চেষ্টা করেছে কিন্তু ভিতরে নিয়তের একটু গড়বড় থাকার কারণে, ভিতরে ইচ্ছা চিন্তার একটু দুর্বলতা থাকার কারণে সেখানে শিরক প্রবেশ করেছে, অতএব এই এবাদত এখন আর যতই সুন্দর করে করুক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কখনো গ্রহণযোগ্য হবে? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মানা আমিলা আমালান আশরাকা ফীহি মাই তারাকতুহু ওয়া শিরকা, যে ব্যক্তি এমন আমল করবে সেই আমলের মাঝে আমার সাথে অন্য কাউকে অংশী স্থাপন করে ফেলে, অন্য কাউকে অংশীদার বানায় ফেলে, তাহলে আমি তার সেই শিরকপূর্ণ আমল এবং তাকে আমি বর্জন করি, কখনো গ্রহণ করি না। প্রিয় ভাইরা আমার, সুতরাং আমাদের প্রতিটি মুসলিমের সকল ইবাদতের মাঝে সর্বপ্রথম যে বিষয় থাকতে হবে সে বিষয়টি হবে একমাত্র আল্লাহর নির্দেশে আল্লাহকে খুশি করার জন্যই, আল্লাহকে সন্তুষ্ট করার জন্যই, শুধু আল্লাহকে, আল্লাহর জন্যই আমাদের হবে এই ইবাদত। এখন আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্য ছাড়া অন্য চিন্তা তো দূরের কথা, বরং সরাসরি আমাদের এই ইবাদত আল্লাহ ছাড়া অন্যের জন্য আমরা সম্পাদন করছি, কি বলেন ঠিক কি না? সেজদা দেওয়া হয় কার জন্য? কিন্তু এই সেজদা কি কোনো বুজুর্গের জন্য দেওয়া হয়? দেওয়া হয় না। কোন ওলিয়া উলিয়ার জন্য দেওয়া হয় না, কোন বাবার কাছে দেওয়া হয় না, কোন মাজারে দেওয়া হয় না। আল্লাহু আকবার। তাহলে ওই সূক্ষ্ম বিষয় তো দূরের কথা, প্রকাশ্য বিষয়, আমরা প্রকাশ্যেও এই ইবাদতগুলি আজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যা করা দরকার না করে আমরা প্রকাশ্যে সরাসরি সেই ইবাদতগুলি মাখলুকের জন্য করছি, সেই মাখলুকও আবার এমন যে কোনো কথাও বলতে পারে না, কোনো জবাবও দিতে পারে না, এমন একজন ব্যক্তির কাছে কোন পর্যায়ে তাহলে আমরা আজকে চলে গেছি দেখুন। প্রিয় ভাইরা আমার, সুতরাং প্রতিটি মুসলিমের তার এবাদতের মাঝে প্রথম যে বৈশিষ্ট্য থাকতে হবে সেই এবাদত সম্পাদন করবে একমাত্র কার জন্য? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। তাকেই আনুগত্য, তারই আনুগত্য স্বীকার করবে, তারই বিধিবিধান মেনে চলবে। এটি হলো প্রথম বিষয়, প্রথম বৈশিষ্ট্য। আর যদি এই বৈশিষ্ট্যটি না থাকে তাহলে একজন মানুষ শিরকে লিপ্ত হয়ে যাবে। আর এই শিরকে লিপ্ত হওয়া হতে পারে এটি ছোট শিরক, অথবা হতে পারে এটি বড় শিরক। যদি এটি বড় শিরক হয়ে যায়, অর্থাৎ এই প্রকাশ্য স্পষ্ট ইবাদতগুলি যেগুলি আল্লাহর জন্য করতে হবে আল্লাহর জন্য না করে যদি আমরা মানুষের জন্য, কোন মাখলুকের জন্য, গায়রুল্লাহর জন্য, কোন বুজুর্গের জন্য, কোন আউলিয়া উলিয়ার জন্য, কোন দস কুতুবের জন্য এই ইবাদতগুলি করে ফেলি, তাহলে জেনে নিন নিশ্চিত কোনো সন্দেহ নাই যে জান্নাত পাওয়ার জন্য আপনি এই ইবাদত করছিলেন। আপনি প্রকাশ্য শিরকে লিপ্ত হওয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট ঘোষণা দিচ্ছেন আপনার জন্য জান্নাত হারাম। নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদা 72 নম্বর আয়াতে বলছেন,
ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার।
ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ, যে আল্লাহর সাথে শিরকে লিপ্ত হয়, فقد حرم الله عليه الجنه, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রতি অসন্তুষ্ট হয়ে তার জন্য সিদ্ধান্ত দিয়ে দেন যে জান্নাত সর্বপ্রথম আল্লাহ তার জন্য হারাম করে দেন। যেই জান্নাত পাওয়ার জন্যই এত ইবাদত, কিন্তু এই ইবাদত তাওহীদের উপর না হওয়ার কারণে, শিরক মুক্ত না হওয়ার কারণে, শিরক যুক্ত হয়ে যাওয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাত দেওয়া তো দূরের কথা, বরং আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতকে হারাম করে দিলেন। বলেন নাউযুবিল্লাহ। ওয়া মাওয়াহুন নার, জান্নাত তো হারাম জায়গা, তাহলে কথা অপরিহার্য জায়গা হয়ে গেল মাওয়াহুন নার, তার স্থান হলো জাহান্নাম।
ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার,
তৃতীয় বিষয় বলে দিলেন, এই জালেম মুশরিকদের জন্য জান্নাত তো হারাম, স্থান জাহান্নাম, আখেরাতে দুনিয়াতেও এবং আখেরাতেও তার জন্য আল্লাহর পক্ষ থেকে কোনো সাহায্য সহযোগিতা নেই। আজকে মুসলিম বিশ্ব সংখ্যায় অগণিত অসংখ্য, কিন্তু দেখা যায় যে অধিকাংশ জনেই আমরা আজকে ইবাদতের নাম দিয়ে শিরকে লিপ্ত হচ্ছি, যার কারণে, শিরকে লিপ্ত হওয়ার কারণে মুসলিম সমাজ আজকে ক্ষতিগ্রস্ত, তারা আজকে নির্যাতিত, নিষ্পেষিত ও মাজলুম হিসাবে জীবনযাপন করছে, এর একটি অন্যতম বড় কারণ। প্রিয় ভাইরা, আমার কথা দীর্ঘ করার সুযোগ নেই, 11টা পার হয়ে অনেক দূর চলে যাচ্ছে, সংক্ষিপ্ত করব আমরা, যেহেতু প্রশ্ন উত্তর পর্বে যাব। তাহলে প্রথম শর্ত মনে রাখতে হবে, সুযোগ হলে আরো কোনোদিন বিস্তারিত আরো ব্যাখ্যা করব আমরা। প্রথম শর্ত হচ্ছে ইবাদত হতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাওহীদ একত্ববাদের উপর পূর্ণ প্রতিষ্ঠিত থেকে, সকল প্রকার যাবতীয় শিরক থেকে মুক্ত হয়ে এই ইবাদত করতে হবে, তাহলে এই ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়ার আশা করা যাবে ইনশাআল্লাহ। দ্বিতীয় শর্ত, এই শর্তটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথম শর্ত আমার খুব ভালোভাবে রয়েছে, কিন্তু দ্বিতীয় শর্ত যদি আমার এই ইবাদতের মাঝে না থাকে, প্রথম বৈশিষ্ট্যটি শুধু আল্লাহর জন্য, আল্লাহকে খুশি করার জন্য যেভাবে হওয়া দরকার সেভাবে হয়েছে, কিন্তু দ্বিতীয় বৈশিষ্ট্য যেটি, এটি যদি আবার পাওয়া না যায়, তাহলে যতই আল্লাহর জন্যই হোক না কেন, দ্বিতীয় বৈশিষ্ট্য পাওয়া না গেলে সেটিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কখনো গ্রহণযোগ্য হবে না। সহি হাদিসে এসেছে, সহি মুসলিমের হাদিসে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, যে ব্যক্তি এমন কোন আমল করবে, এমন কোন ইবাদত করবে, সে ইবাদতের ক্ষেত্রে আমাদের নির্দেশনা নেই, তাহলে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিয়েছেন, ফাহুয়া রাদ্দুন, সেটা তার দিকে ছেড়ে মারা হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কখনো গ্রহণযোগ্য হবে না। সুতরাং আপনার এই ইবাদত, আমার এই ইবাদত, যেটা এত শ্রম দিয়ে, এত সময় দিয়ে, এত অর্থ দিয়ে, এত কষ্ট করে আমি করেছি, এই আবাদত যদি শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য করে থাকি, কিন্তু আবাদত যদি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুবহু অনুসরণ করে না হয়ে থাকে, শুধু অনুসরণ হলে হবে না, বরং বিশুদ্ধ বর্ণনার আলোকে তিনি যেই নিয়ম নীতি নির্ধারণ করে দিয়েছেন সেই নিয়ম নীতির আলোকেই হতে হবে, তার অনুসরণ করে যদি না হয়, আপনি একজন নয় লক্ষ কোটি বুজুর্গের অনুসরণ করেও যদি করেন, আর সেটা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ অনুযায়ী না হয়, আপনি যদি সহস্র ইমামের অনুসরণ করেও করেন, যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণে না হয়ে থাকে, তাহলে নিশ্চিত আপনি জেনে নিন আপনার এই আমল, আপনার এই ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গ্রহণযোগ্য হওয়ার কোনো আশা করা যায়, বরং আমাকে কি করতে হবে, আমাকে এই আমলের দ্বারা সওয়াবের বিনিময় আমাকে পেতে হবে কি, গুনাহ পেতে হবে, আমাকে সওয়াবের বিনিময় পেতে হবে গুনাহ, কারণ এই আমল যদি সুন্নার আলোকে হতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণের আলোকে হতো, তাহলে এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য হওয়ার আশা করব, এবং এর বিনিময়ে সওয়াব বা এর বিনিময়ে জান্নাত পাওয়ার আশা করতে পারি, আর যদি এই আমল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নার আলোকে না হয়, তাহলে এর বিনিময়ে কখনো সওয়াব নয়, হবে এর বিনিময়ে গুনাহ, এবং এর বিনিময়ে কখনো জান্নাত নয়, হবে এর বিনিময়ে কি, জাহান্নাম। যে কথা আজকে অনেক আলেমগণ তারা বলে থাকেন মুখ দিয়ে ঠিকই, কিন্তু বাস্তবে ভিন্ন অবস্থা, কিভাবে বলেন এই কথাগুলি সবাই বলে, যেগুলি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেম্বারে দাঁড়িয়ে খুতবার সময় এই কথাগুলি বলতেন, কি বলতেন তিনি, আম্মা বাদ ফা ইন্না খায়রাল হাদিস কিতাবুল্লাহ, সর্বোৎকৃষ্ট হাদিস, সর্বোৎকৃষ্ট বাণী হলো কোনটা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী আল কোরআন, আর সর্বোৎকৃষ্ট হেদায়েত হলো পথ প্রদর্শন হলো কার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেদায়েত অনুযায়ী যদি আপনি চলেন, আলহামদুলিল্লাহ আপনার জন্য সুসংবাদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার এই আমল, আপনার এই ইবাদত, আপনার এই জীবনকে কবুল করবেন এবং আপনার জন্য প্রতিদান হিসেবে দেবেন জান্নাত ইনশাআল্লাহ। আর সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা, সর্বনিকৃষ্ট কাজ হলো ইসলামের নাম দিয়ে, ইবাদতের নাম দিয়ে নতুন যেগুলি আবিষ্কার করা হয় সেগুলির ক্ষেত্রে রাসূলের অনুসরণ কোনো নেই, সেটাই হলো সর্বনিকৃষ্ট। এই সর্বনিকৃষ্ট নিয়ে যাবে কোথায়, উকুল্লা মুহদাসাতিম বিদআ, সকল নতুন আবিষ্কৃত এমন বিষয়গুলি, এমন আমলগুলি, সেগুলি হচ্ছে বেদাত, ওকুল্লু বিদআতিন দালালা, আপনি আমল করেছেন খুব সুন্দর, আপনার কাছে হয়তো ভালো মনে হয়েছে, আপনার এলাকার সব মানুষের কাছেও যদি ভালো মনে হয়ে থাকে, কিন্তু আল্লাহ এবং তার রাসূলের দৃষ্টিকোণ থেকে যদি ভালো মনে না হয়, তাহলে দুনিয়ার সব মানুষের কাছে ভালো হলেও সেটি ভালো বলে গ্রহণযোগ্য হতে পারে না, সেটার নামই হলো বিদআত। ওয়া কুল্লু বিদআতিন দালালা, প্রতিটি বিদআত মানুষকে নিয়ে যাবে হেদায়েতের দিকে, ঠিক না, হ্যাঁ, কথা বুঝতেছেন তো আপনারা না অন্য চিন্তায় আছেন, প্রতিটি বিদআত মানুষকে নিয়ে যাবে হেদায়েতের দিকে, হ্যাঁ, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কুল্লু বিদআতিন দালালা, প্রতিটি বিদআতই হলো পথভ্রষ্টতা, প্রতিটি বেদাতেই হলো পথভ্রষ্টতা। কিন্তু আজকে আমাদের আলেম সমাজ অত্যন্ত পাওয়ারফুল সবাই, তারা নিজেদের পাওয়ারে কি করেছেন, বেদাতকে দুই ভাগ করে নিয়েছেন, যেন বেদাত ইচ্ছা মতো করা যায়, যেন বেদাত কি মন মতো করা যায়, এজন্য বেদাতকে দুই ভাগ করে নিয়েছেন, একটা হলো বেদাতে হাসানা ভালো বেদাত, আর একটা হলো বেদাতে সাইয়া খারাপ বেদাত, এই ভাগ করে নিয়ে এখন ইচ্ছা মতো নিজেরা বেদাত করছে ও মানুষকে বেদাত করার জন্য পথ দেখাচ্ছে, ভাগ করে নিয়েছে। অথচ প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি স্পষ্টভাবে ঘোষণা দিলেন, ও কুল্লু বিদআতিন দালালা, সকল প্রকার বেদাতই হলো পথভ্রষ্টতা গুমরাহী, আর এই গুমরাহির পরিণতি কোথায়, ও কুল্লু দালালাতিন ফিন্নার, সবকিছুই নিয়ে যাবে জাহান্নামের দিকে। সুতরাং আপনাকে আমাকে চিন্তা করতে হবে, শ্রম দিয়ে সুন্দর করে ইবাদত করলেই যে সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গ্রহণযোগ্য হবে, এর বিনিময়ে আমি জান্নাত পাবো বিষয়টি কিন্তু এমন নয়। বিষয়টি হতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গ্রহণযোগ্য হওয়ার উপযোগী। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গ্রহণযোগ্য হওয়ার উপযোগী হতে হলে এর মাঝে অবশ্যই দুটি বিষয় থাকতে হবে। প্রথম বিষয় হলো একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য খালিসভাবে তাওহীদের উপর শিরক মুক্ত হয়ে করা। দ্বিতীয় বিষয় হলো একমাত্র প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অনুসরণ করেই সঠিকভাবে সেভাবে সুন্দরভাবে এই ইবাদত করা, তার অনুসরণ করে। কিন্তু আজকে মুসলিম সমাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভক্তি শ্রদ্ধা সবাই রয়েছে, তার অনুসরণ করে করতে চায়, কিন্তু ধোকা খেয়ে যায় এরপরেও। কারণ কি? কারণ হলো ওই আগের কথা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম দিয়ে সমাজে অগণিত অসংখ্য মিথ্যাচার ছড়িয়ে রয়েছে, অগণিত জাল বানাউটি হাদিস ছড়িয়ে রয়েছে, এগুলি দিয়ে মানুষ আজকে ধোকা খাচ্ছে। তারা মনে করছে যে আমি তো হাদিসের আলোকে করতেছি, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করেই করতেছি। সুতরাং এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, আমাদেরকে সেক্ষেত্রে অবশ্যই সচেতন ও সতর্ক হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, কথা দীর্ঘ করার সুযোগ নেই, হয়তো প্রশ্ন উত্তর পর্বে যাব আমরা, আর দীর্ঘ করছি না। আবার সুযোগ হলে সামনে হয়তো আগামী জানুয়ারি মাসের দ্বিতীয় তারিখে মনে হয় পাতিরা বড় মসজিদে সেখানে মনে হয় প্রোগ্রাম, জানুয়ারি দ্বিতীয় তারিখ মনে হয়। হ্যাঁ আচ্ছা, চেঞ্জ হলে জানাবে, বা যতটুকু এ পর্যন্ত আমার কাছে জানা, হতে পারে পরিবর্তন অবস্থা অনুযায়ী, তো সেখানে হয়তো আবার দেখা হতে পারে, বিস্তারিত সে বিষয়ে কথা হবে ইনশাআল্লাহ। আজকে আর দীর্ঘ করছি না আমরা, এখন আমরা একটু প্রশ্ন উত্তর পর্বে যাব, সেখানে হয়তো অনেক সময় অনেক প্রশ্ন এসে গেছে যে প্রশ্নগুলির জবাব দেওয়া সম্ভব হবে না, সামান্য কিছু প্রশ্নের আমরা অল্প সময়ের মধ্যে জবাব দেব, কারণ বারোটার পরে আমরা কখনো এখানে থাকবো না, বারোটার আগে ইনশাআল্লাহ সকলের বারোটা বাজাবো, বারোটার আগেই সবাই আমরা বিদায় নিব এখান থেকে ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের সকল ইবাদতগুলি যেন আমরা আল্লাহকে খুশি করার জন্য সকল প্রকার শিরক মুক্ত হয়ে এবং সকল প্রকার বিদআ মুক্ত হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণভাবে অনুসরণ করে আমাদের জীবনের সকল প্রকার ইবাদত সম্পাদন করতে পারি। আমরা পর্দার আড়ালের মা ও বোনেরা সকলকেই সেই কথা অনুরোধ জানাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। এখন আমরা একটু সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর পর্বে আসব। প্রশ্ন উত্তর পর্বে যাওয়ার আগে আমি একটু অনুরোধ জানাবো, প্রশ্ন উত্তর দেওয়া বা এই পর্বটি রাখা, এর যেমন ভালো দিকও রয়েছে তেমন আবার এর খারাপ দিকও রয়েছে। প্রশ্ন উত্তর পর্বটি রাখা, এটার যেমন ভালো দিকও রয়েছে তেমন আবার খারাপ দিকও রয়েছে। কারণ মুফতি যারা প্রশ্নের ফতোয়া দিবেন বা প্রশ্নের উত্তর দিবেন, তারা যদি লাগাম ঠিক মতো ধরে না রাখেন, তাহলে কিন্তু আবার এটা খারাপ দিক চলে আসবে। ফতোয়া দেওয়ার আমার যোগ্যতা নাই, তবু যদি আমি ফতোয়া দিতে চাই, আমার জানা নেই তবু যদি ফতোয়া দিতে চাই, তাহলে ওই সেই বাজারে যে ফতোয়া পাওয়া যায় সেই ফতোয়ার মতোই তো হবে, সমাজে বিশৃঙ্খলাই সৃষ্টি হবে। আর শুধু খালি এই হারাম আর সেই হারাম বা ইত্যাদি ইত্যাদি খালি শক্ত করে নিজে মনে হয় বিরাট আল্লামা হয়ে গেছি, এরকম যদি খালি ফতোয়া ঝাড়তেই শুরু করি, তাহলে সমাজে শৃঙ্খলার চেয়ে হয়তো অনেক সময় বিশৃঙ্খলাও বেশি ঘটতে পারে। তো এই জন্য প্রশ্নের জবাব দেওয়ার আগে আমি অনুরোধ জানাব, বিষয়গুলি কোনো মুফতি এসে ফতোয়া দিয়ে গেলেন আর আপনি সেই ফতোয়া পেয়ে একেবারে আবেগী হয়ে লাভ দিয়ে উঠে আপনি আপনার মতো সবকিছু একেবারে ভাগাভাগি করে ফেললেন, বিশৃঙ্খলা সৃষ্টি করে দিলেন, এমন যেন না হয়। বিষয়টিকে একটু ভালোভাবে উপলব্ধি করা উচিত, ভালোভাবে বোঝা উচিত, ধৈর্যের সাথে অগ্রসর হওয়া উচিত। এমনও নয় যে সঠিক জিনিস জানার পরেও আগে থেকে যা করে এসেছি সেটাই করে থাকব, এটাও যেমন কি নয়, কাম্য নয়, এটাও যেমন অন্যায়। আবার না জেনে না বুঝে খালি একটু শুনে আবেগী হয়ে একেবারে সব উলট পালট করে দিব, এটাও তেমন অন্যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা, অনুরূপভাবে তোমাদেরকে আমি করেছি মধ্যমপন্থী উম্মা। এই উম্মার জন্য বৈশিষ্ট্য হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মার সবচেয়ে বড় মর্যাদা ও বৈশিষ্ট্য হলো এরা হলো মধ্যমপন্থী। এরা চরমপন্থীও নয় আর ঢিলাপন্থীও নয়, এরা হচ্ছে মধ্যমপন্থী। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন সুন্নাহ কোরআন ও সহি সুন্নাহর আলোকে যেন আমরা সত্যিকারী মধ্যমপন্থী হয়ে মধ্যমপন্থা অবলম্বন করে চলতে পারি, আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। আসুন এখন সংক্ষিপ্ত, আপনি পড়বেন না পড়ব? আচ্ছা, পড়লে হয়তো ডবল সময় লাগতে পারে, সময় যেহেতু সংক্ষিপ্ত। অনেকগুলি কাগজ এসেছে, আমরা মনে হয় এক কাগজ থেকে একটা করে প্রশ্ন শুনলেই বোধ হয় ভালো হবে, একসাথে একটার সবগুলি শুনতে গেলে অন্যগুলি ছুটে পড়বে। প্রশ্ন করেছেন আমাদের ভাই, জনৈক বক্তা বলেছেন যে যারা নিজের মেয়েকে স্কুল কলেজে বা ইউনিভার্সিটিতে পড়তে দেন তারা নাকি জাহান্নামের টিকিট কিনে নিয়েছেন, এটি একটি ব্যাখ্যা সাপেক্ষ বিষয়। স্কুল কলেজ ইউনিভার্সিটি হতে পারে ভালো হতে পারে খারাপ। আজকে আফসোসের সাথে বলতে হয় আমাদের উন্নত শিক্ষার নাম দিয়ে উচ্চ শিক্ষার দোহাই দিয়ে আমাদের সন্তানেরা তারা তাদের আদর্শকে হারিয়ে ফেলছে, কি বলেন ঠিক কিনা? তারা আজকে নেশাগ্রস্ত হয়ে যাচ্ছে, মাদকাসক্ত হয়ে যাচ্ছে, এটাই হচ্ছে আজকের উন্নত শিক্ষার বৈশিষ্ট্য। যদি আজকের এই উন্নত উচ্চ শিক্ষার এই বৈশিষ্ট্য হয়ে থাকে, আপনি আপনার ছেলে মেয়েকে এই পরিবেশে আপনি এই ধরনের যদি ছেড়ে দেন তাহলে হতে পারে, কোনো সন্দেহ নেই, আপনি আপনার মেয়েকে এই পথে ঠেলে দেওয়ার মাধ্যমে জাহান্নামের টিকিট নিয়েছেন, এর মানে জাহান্নামে পথ আপনি উন্মুক্ত করে দিয়েছেন, কারণ এটি সম্পূর্ণ হারাম। আপনি মুসলিম, আপনার মুসলিম মেয়েকে এই সমস্ত যেটা সেক্স ফ্রি বলা হয় এই সেক্স ফ্রি পরিবেশে আপনি আপনার মেয়েকে এভাবে ছেড়ে দিবেন, এটি কোনো মুসলিমের জন্য কখনো হালাল হতে পারে? এটি কখনো জান্নাতের পথের কাজ হতে পারে না। আর যদি প্রতিষ্ঠান এমন হয় যেটা সম্পূর্ণ নাম স্কুল ঠিকই, নাম কলেজ ঠিকই, নাম ইউনিভার্সিটি ঠিকই, কিন্তু সেটা সম্পূর্ণ মেয়েদের এবং পরিপূর্ণ ইসলামী পরিবেশ, সেখানে পুরুষদের কোনো অংশগ্রহণ নেই, তাহলে আমরা বলবো যে এইভাবে পাইকারি ভাবে বললে ঠিক হবে না, এমন পরিবেশে আপনার মেয়েকে না দিবেন তাহলে কোন পরিবেশে দেবেন? তো বিষয়টি হচ্ছে আসল ব্যাখ্যা সাপেক্ষ, যদি ওই রকম পরিবেশ হয় যে পরিবেশের উপহার হলো একজন প্রশাসনিক বা একজন কি শান্তিরক্ষার কর্মকর্তা হওয়া সত্ত্বেও সেই মেয়ের উপহার হলো বাবা মাকে শুধু কষ্ট দেওয়া নয় বরং বাবা মাকে পৃথিবী থেকে বিদায় করে দেওয়া, হত্যা করা, এই যদি পরিবেশে আপনার মেয়েকে এভাবেই ছেড়ে দেন যে আপনার মেয়ে নেশাগ্রস্ত হয়ে আপনাকে হত্যা করা পর্যন্ত এই পর্যায়ে পৌঁছে যাবে, তাহলে আপনি নিশ্চয়ই আপনার এই মেয়েকে দিয়ে জাহান্নামের পথকে আপনি উন্মুক্ত করে নিয়েছেন। অতএব এমন পরিবেশে মেয়েকে এভাবে ছেড়ে দেওয়া, শুধু মেয়ে কেন ছেলেকেও এভাবে ছেড়ে দেওয়া কখনো কি নয়, জায়েজ হবে? নয়, হালাল নয়, ছেলেকেও নয়। আপনি আপনার ছেলে নেশাগ্রস্ত হবে, আপনার ছেলে নাস্তিক হয়ে যাবে, আপনার ছেলে বেদিন হয়ে যাবে, আপনার ছেলে আপনার সাথে সন্ত্রাসী শুরু করবে, গ্রামে গঞ্জে তো বহু দূরের কথা, তাহলে এমন পথে যদি আপনার ছেলেকেও ছেড়ে দেন তাহলে কি ছেলে হিসাবেই যাকে জায়েজ হবে? না, সেটিও জায়েজ নয়। আজকে আফসোসের সাথে বলতে হয় মানুষ শিক্ষায় শিক্ষিত হয়ে আদর্শবান হওয়া উচিত, এটাই হলো কাম্য, কিন্তু আজকে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলির মান এমন পর্যায়ে পৌঁছে গেছে, শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে এমন ভাবে সাজানো হচ্ছে যেগুলি যত বড় শিক্ষা প্রতিষ্ঠান সেখানে শিক্ষা লাভ করে সে তত বড়ই সন্ত্রাসী হয়ে যাচ্ছে, কে বলেন ঠিক কিনা? মাদ্রাসা পড়লে শুধু জঙ্গি হয়, আর শিক্ষা প্রতিষ্ঠানে পড়ে এই সব বড় বড় ইউনিভার্সিটিগুলিতে পড়ে যখন গ্রামের মানুষ নয়, এলাকার মানুষ নয়, নিজের বাবা মাকেও হত্যাকারী হয়, সে কি জঙ্গি হয় না? তার চেয়ে বড় জঙ্গি আর কেউ হতে পারে না, তার চেয়ে বড় জঙ্গি আর কেউ নয়। সুতরাং ইসলাম বিদ্বেষী মহলের এই চিন্তাকেও সংশোধন করে নেওয়া উচিত। মাদ্রাসা কখনো জঙ্গি তৈরি হয় না, মাদ্রাসায় কখনো সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করবে এমন শিক্ষা দেওয়া হয় না। সমাজে সন্ত্রাস সৃষ্টি করেছে, সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে, এমনকি পরিবারটাকে নষ্ট করে দিয়েছে, এমন শিক্ষা দেওয়া হয় আপনাদের সেই সুপরিকল্পিত ও সুগঠিত বড় বড় নামি দামি শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে কি বলেন ঠিক কিনা? সুতরাং সেগুলিকে যদি ইসলামের আলোকে ঠিক করা না হয় তাহলে এই জাতি বা এই দেশ আমাদের, কারণ আজকে যুব সমাজ বা আজকে যারা ছাত্র সমাজ এরাই তো হচ্ছে এদেশের পরবর্তী প্রজন্ম, এরাই হলো এদেশের পরবর্তী ধারণবাহক। যদি আমাদের সন্তানেরা এই ধরনের সেলস ফ্রি প্রতিষ্ঠানে পড়ালেখা করে নিজেদের আদর্শ, নিজেদের সেই মানসিকতা বা নিজেদের মানবতা, এমনকি নিজেদের সবকিছু নষ্ট করে এরকম একজন সন্ত্রাসী ও গাঁজাখোর মদখোর জুয়াখোর হয়ে যায়, তাহলে এদের দ্বারা দেশ তো ধ্বংস হবেই, এতে কোনো সন্দেহ নেই। যাক, দীর্ঘ করছি না, সেদিক যাচ্ছি না। অতএব বিষয়টি হলো এই, প্রশ্ন করেছেন যে সমস্ত আলেম মাদ্রাসায় মেয়েদেরকে কোরআন হাদিস শিক্ষা দেয়, সে সমস্ত আলেম জাহান্নামী মুশরিক কাফের মোনাফেক তাদের সালাম ও দেওয়া যাবে না, এটা কি ঠিক? আসলে এগুলি, এটাও একটা হলো কি চরমপন্থী মুফতির কথা, এগুলি যদি কেউ এভাবে বলে থাকে ডাইরেক্ট খালি এইভাবে যে কোনো আলেম যদি তার মেয়েকে মাদ্রাসায় পড়তে দেয়। এখানে প্রশ্ন করেছেন মাদ্রাসায় মেয়েদেরকে কোরআন হাদিস শিক্ষা দেয়, সে সমস্ত আলেম জাহান্নামী মুশরিক কাফের মোনাফেক ও তাদের সালাম ও সালামও দেওয়া যাবে না, এটা কি ঠিক? জবাব, যেই মুফতি এই ফতোয়া দেয় তাকেও সালাম দেওয়া যাবে না। যে মুফতি এরকম ফতোয়া দেয় তাকেও সালাম দেওয়া যাবে না। এখন যাই হোক, প্রশ্ন কে করেছেন, কি করেছেন, প্রশ্ন আমি আমার সামনে যা পেয়েছি তাই। তো বিষয়টি এই জন্য বলবো যে বিষয়টি হলো কিছু ব্যাখ্যা সাপেক্ষ রয়েছে, আর এই ধরনের যদি কেউ কথা বলে থাকে তাহলে এই কথাগুলিও ঠিক নয়। আচ্ছা, বাকি এরপরে দেন, বেশি একটা থেকে দিব না আমরা। প্রশ্ন করেছেন ইমাম যখন উচ্চ স্বরে সূরা ফাতিহা পড়ে, মুক্তাদিরাও কি মনে মনে সূরা ফাতিহা পড়বে কি না? জবাব, হ্যাঁ পড়বে, যেটি সহিহ মুসলিমের হাদিস। সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি সালাতে সূরা ফাতিহা পাঠ না করে তাহলে তার সালাত যথেষ্ট হয় না। সাহাবী যখন এই হাদিস শোনালেন তার ছাত্রদের কাছে, তারা প্রশ্ন করে বসলেন, ওয়াইদা কুন্না ওয়ারা আল ইমাম, যখন আমরা ইমামের পিছনে থাকব তখনও কি? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললেন, ইকরা ফি নাফসিকা, ইমামের পিছনে যখন তুমি থাকবে তখনও তুমি তোমার মনে মনে পড়বা। এই নির্দেশেই হাদিসের আলোকে সাহাবিও দিলেন। সুতরাং জোরে আওয়াজের কেরাতেও আপনি ইমামের পিছনে থাকা অবস্থায় অবশ্যই সূরা ফাতিহা পাঠ করবেন। প্রশ্ন করেছেন, আমরা জানি মা বাবার রাখা নাম ব্যতীত অন্য নামে ডাকা হলে গুনাহ হয়, তাহলে বক্তাদের নামের সামনে নামের সাথে কেন মাদানী শায়েখ সালাফি লাগানো হয় আর আমরা তাদের ওই নামেই ডাকি, এতে কি আমাদের গুনাহ হবে? আপনাদেরকে গুনাহ হবে এই ফতোয়া কে দিল? এই ফতোয়া তো মনে হয় কেউ দেয়নি, কোনো সালাফিও দেয়নি, কোনো মাদানিও দেয়নি। মা বাবার না, বরং আমরা বলবো, আপনি যে বলেছেন যে আমরা জানি মা বাবার রাখা নাম ব্যতীত অন্য নামে ডাকা হলে গুনাহ হয়, এ কথাটি সঠিক নয়। যদি এমন হয়ে থাকে কোন মা বাবা ভালো নাম রেখেছেন, শরীয়তসম্মত নাম, সঠিক অর্থবোধক, এই নামটাকে কেউ যদি বিকৃতি করে ডাকে, যেটা শুনতে ভিন্ন রকম মনে হয়, অর্থও ভিন্ন হয়ে যায়, এরকম ভাবে যদি কেউ ডাকে তাহলে অবশ্যই গুনাহগার হবে। উদাহরণস্বরূপ ধরে নেন, কেউ মা বাবার নাম রেখেছে আব্দুর রহমান, কেউ মা বাবার নাম রেখেছে কি আব্দুর রহমান, এখন একে যদি আপনি রহমান বলে ডাকেন, আমাদের সমাজে আছে না আব্দুল খালেক, একে কি ডাকতেছেন? খালেক বলে। আব্দুল মালেক ডাকতেছেন কি? মালেক বলে। তাহলে অবশ্যই শরীয়তের দৃষ্টিকোণ থেকে এটা মা বাবা রাখুক বা নিজেও রাখুক, যদি এই ধরনের নামগুলি এইভাবে ডাকা হয় তাহলে অবশ্যই আপনি গুনাহগার হবেন, এটা হলো এক বিষয়। আর যদি এমন হয়ে থাকে আবার মা বাবা একজন ছেলের নাম রেখেছে এমন যে নামটা শরীয়তসম্মত নয়, উদাহরণস্বরূপ একজন ছেলের নাম মা বাবা রেখেছেন শাহজাহান, কি রেখেছেন? শাহজাহান নামটা আমাদের সমাজে অনেক রয়েছে, কিন্তু এই শাহজাহান নামটা শরীয়তসম্মত নয়, এটি জায়েজ নয়। সহিহ হাদিসে এসেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কিয়ামতের দিন সবচেয়ে ঘৃণিত ও খারাপ ব্যক্তি হলো সেই ব্যক্তি যার নাম রাখা হয় মালিকুল আমলাক। এই মালিকুল আমলাক অর্থাৎ হলো রাজার রাজা। তো শাহজাহান সেটা সেই রকম অর্থবোধক শব্দ, ফার্সি শব্দ কিন্তু সেরকম অর্থবোধক শব্দ শাহান শাহ। অতএব এই ধরনের নাম যদি মা বাবা রাখে কেউ, তাহলে একজন মানুষ যখন এটা বুঝবে যে এই নামটা শরীয়তসম্মত নয়, তাহলে তার উচিত হলো তাকে পরামর্শ দেওয়া যে তোমার এই নামটা ঠিক নয়, বরং তাকে অন্য একটা নাম দিয়ে সেই নামও তাকে সম্বোধন করতে পারে, তাহলে গুনাহগার হবে না। প্রশ্ন করেছেন যে মাদানী শায়খ সালাফি লাগানো হয়। আসলে মাদানী শায়খ সালাফি ইত্যাদি লাগানো হয়, এগুলি বিশেষ করে এই সমস্ত বিশেষণগুলি বিভিন্ন বিষয়ের সাথে সম্পৃক্ত হয়ে মাদানী বা সালাফি এগুলি হতে পারে স্থানের দিক থেকে সম্পৃক্ত করে, কোনো প্রতিষ্ঠানের দিক থেকে সম্পৃক্ত করে, কোনো আমলের দিক থেকে সম্পৃক্ত করে। যদি এই ধরনের কেউ পরিচিতি লাভ করে থাকে তাহলে আপনি তাকে সেই নামে ডাকতে পারেন, অসুবিধা নেই। যেমন উদাহরণস্বরূপ বলি, সাহাবি, প্রসিদ্ধ সাহাবি, নাম হলো আব্দুর রহমান, কি নাম, কিন্তু তিনি পরিচিতি লাভ করেছেন আবু হুরাইরা বলে। কি বলে পরিচিতি লাভ করেছেন? আবু হুরাইরা বলে। এখন তিনি এই নামটা নিয়ে পরিচিতি লাভ করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এই উপাধি দিয়েছেন। উপাধিটার যে খুব ভালো অর্থ, খুব মানে নেককার পরহেজগার বোঝা যাচ্ছে এমন নয়। আবু হুরাইরা মানে কি? বিড়ালের বাবা। যেটা তো খুব যে নেককার পরহেজগার বোঝা যাচ্ছে এমন নয়, বিশেষ একটা কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এটা দিয়েছেন। আলী রাদিয়াল্লাহু আনহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন এক সময় দেখলেন যে তিনি বাড়িতে রাগটাগ করে এসে মসজিদে মাটিতে ধুলার মধ্যে ঘুমিয়ে রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে গিয়ে বলছেন, কুম ইয়া আবা তুরাব, হে আবু তুরাব, তুরাব মানে কি? ধুলা। আবু মানে বাপ, ধুলার বাপ। বললেন, হে ধুলার বাবা উঠো, মানে ধুলার মধ্যে তিনি কি শুয়ে পড়ে রয়েছেন। তো এই জন্য আলী রাদিয়াল্লাহু আনহু এখন আবু তুরাব বলে পরিচিত। তো এই ধরনের কিছু যদি পরে পরিচিতি লাভ হয়ে থাকে এবং সেটা কি হয়ে থাকে, শরীয়ত গর্হিত অর্থবোধক নয়, তাহলে সেটি সম্বোধন করতে পারেন আপনি, কোনো অসুবিধা নেই। আল্লাহ তাআলা আলাম। প্রশ্ন করেছেন, কোন ইমামের কাছে যদি কোরআন এর কোন আয়াত নিয়ে যাওয়া হয়, সে তা দেখতে বা পড়তে বা শুনতেও চায় না, তাকে আমরা কি বলবো? এখানে কয়েকটি বিষয় বলবো। কোন ইমাম সাহেবের কাছে আপনি কোরআনের আয়াত যদি নিয়ে যান, আপনি যদি অত্যন্ত ভদ্রতা ও সঠিক আদবের সাথে তার কাছে নিয়ে যান, তাকে মানুষের সামনে অপমান করার জন্য নয়, বরং তার কাছে একটা বিষয় স্পষ্ট করে নেওয়ার জন্য, হতে পারে এর দ্বারা ইঙ্গিত সূচক আপনি তাকেও সংশোধন করতে চাচ্ছেন বা নিজেও একটা বুঝতে চাচ্ছেন, এ ধরনের যদি আপনি অত্যন্ত ভদ্রতা নম্রতা এবং সঠিক নিয়ম অনুযায়ী নিয়ে যান, এরপরেও যদি তিনি এই ধরনেরই করে থাকে, তাহলে এটি তার একটা গরামি ও কি বলা যায় তার সেই চিন্তাধারার উপরে তিনি অটল থাকতে চান, অন্য কারো কাছ থেকে কোরআনও বুঝতে চান না, কোরআনেরও সঠিক বুঝ নিতে চান না, এটা তার এক প্রকার গরামি ছাড়া কিছুই নয় এবং এটি তার এক প্রকার অহংকার। এটার নামই হলো কিবির। কিবির কাকে বলে, অহংকারী কাকে বলে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আসলেই অহংকার মূলত দুটো জিনিস, একটি হচ্ছে গামাতুন নাস ওয়া বাতারুল হক, মানুষকে সবসময় হেউ মনে করবে, নিজেকে সবসময় কি করবে, বড় মনে করবে, আর মানুষকে সবসময় হেউ মনে করবে, তুচ্ছ করবে সবসময়, এটা হলো অহংকারের বিষয়। আরেকটা হলো বাতারুল হক, হক বিষয়টাকে নিজের বিপক্ষে যখন হবে তখন সে গ্রহণ করে নিতে চাইবে না, বিভিন্ন রকমের তুচ্ছ তাচ্ছিল্য করে বিভিন্ন অপব্যাখ্যা দিয়ে এই হকটাকে সে বর্জন করার চেষ্টা করবে, এটা মূলত অহংকার, এটার নাম হলো কিবির। আপনি সুন্দর জামা কাপড় পরেছেন, পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করছেন, এটার নাম অহংকার নয়, এটার নাম কিবির নয়, বরং অহংকার হলো আপনার কাছে যখন হক এসে যাবে, আপনি দেখতেছেন যে আপনার ফতোয়ার বিপক্ষে হয়তো হয়ে গেছে অথবা আপনার আমলের বিপক্ষে হয়ে গেছে, এখন আপনি কি করছেন, বিভিন্ন রকম ভাবে এটাকে তাড়ানোর চেষ্টা করছেন, এটার নাম হলো অহংকার। আর এই অহংকার হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন কিবরিন, যার অন্তরের মাঝে সামান্য পরিমাণ অহংকার থাকবে কি হবে, জান্নাতে যেতে পারবে না। তাহলে এই অহংকার শুধু সাধারণ মানুষের মাঝে নয়, অহংকার হতে পারে কার মাঝে, এই আলেমদের মাঝেও অহংকার থাকতে পারে, সেটা হক বর্জন করার মধ্য দিয়ে। আল্লাহ তাআলা আলম। ও এটা হয়নি বোধহয়। প্রশ্ন করেছেন বিয়ের পূর্বে প্রচলিত যে ডালা যায় তা কি ঠিক, ডালা বলতে গায়ে হলুদের অনুষ্ঠানে কিছু আগে ই করা, এগুলি আসলে অধিকাংশই বিয়ের অনুষ্ঠানে আগে আমাদের সমাজে অধিকাংশই ছিল হিন্দুদের অনুসরণ করে, আর এখন সেটা উন্নত শিক্ষায় শিক্ষিত যখন হচ্ছে হিন্দুদের অনুষ্ঠান কালচার কিছু বর্জন করে এখন খ্রিস্টানদের কালচার অনুসরণ করে, আগে ছিল হিন্দু পাশে পেয়েছিল দূরে যায়নি খ্রিস্টানের কাছে উঠা বসা করে নাই, তাই হিন্দুদের কালচার অনুসরণ করে এই সমস্ত বেশিরভাগই কার্যক্রমগুলি বিয়েতে অনুষ্ঠান হয়ে থাকে, ওই সেই ডালাতে কি দুবরার ঘাস দেয় অমুক দেয় তমুক দেয় ইত্যাদি, এগুলি সম্পূর্ণ শেরকি কালচার, সম্পূর্ণ এগুলি শেরকি কালচার। এই ডালা দেওয়া যে ডালাতে দুবরা দেওয়া হয় অমুক দেওয়া হয় তমুক দেওয়া হয় দিয়ে নিয়ে যাওয়া হয় এটি শেরকি কালচার, এগুলি ছিল খ্রিস্টানদের। হিন্দুদের এখন কি একটু বেশি শিক্ষিত হয়েছে, এখন হলো খ্রিস্টানদের আগে অমুক অনুষ্ঠান করতে হবে, এঙ্গেজমেন্ট করতে হবে, ইত্যাদি করতে হবে, ইত্যাদি ইত্যাদি, এইসব হলো খ্রিস্টানদের কালচার। প্রশ্ন করেছেন বিবাহের সময় মেয়েদের বাড়িতে অনুষ্ঠান করা কি শরীয়ত সম্মত? জবাব, বিবাহের সময় মেয়েদের বাড়িতে অনুষ্ঠান করাটা কি শরীয়ত সম্মত, এই প্রশ্নের জবাবে আমরা বলবো বিবাহের সময় মেয়েটাকে নিয়ে আসবে কোথা থেকে, রাস্তা থেকে নিয়ে আসবে তো মেয়েটাকে মেয়ের বাড়ি থেকে, তো মেয়েটাকে যদি মেয়ের বাড়ি থেকে নিয়ে আসতে যায় হয়তো পাঁচজন দশজন মানুষ নিয়ে আসতে গেল, এখন এই পাঁচজন দশজন মানুষকে মেহমানদারি করার জন্য যে ব্যবস্থা এটা কখনো অবৈধ নয়, এটা অবশ্যই করতে হবে, অবশ্যই থাকবে, কিন্তু বিবাহ অনুষ্ঠানের নাম দিয়ে যদি ওই সেই রং তামাশা নারী পুরুষের অবাধ বিচরণ এবং সেখানে আবার কি টেবিল নিয়ে বসে কালেকশন শুরু হয়ে যায় এইসব কিছু যদি শুরু হয় তাহলে এগুলি কখনো জায়েজ হবে না। আল্লাহ তাআলা প্রশ্ন করেছেন স্ত্রীকে তিন তালাক দিয়ে আবার পুনরায় সে স্ত্রীকে বিবাহ করা যাবে কি? জবাব, যদি স্ত্রীকে তিন তালাক সঠিকভাবে দেওয়া হয় সঠিকভাবে শরীয়তসম্মত পদ্ধতিতে তিন তালাক যদি স্ত্রীকে দেওয়া হয়, স্ত্রীকে তিন তালাক দেওয়ার তিনটা অবস্থা হতে পারে। প্রথম হলো আপনি তিন তালাক দিয়েছেন একই বৈঠকে, রাগের মাথায় বলে ফেললেন এক তালাক দুই তালাক তিন তালাক বাইন তালাক যা, এই দিয়ে শেষ করে দিলেন একেবারে। তো এইভাবে যদি আপনি তালাক দেন তাহলে একসাথে তিন কেন একশো তালাক দিলেও সেটা এক তালাক বলে গণ্য হবে, তাহলে এই তিন তালাক দিলে আপনার এখন দুটো সুযোগ রয়েছে। এক সুযোগ, এখন এটা এক তালাক হয়ে গেছে, আপনি রাগের মাথায় দেন আর যাই করেন এক তালাক হয়ে গেছে, এখন আপনার সুযোগ দুটি রয়েছে, যদি আপনি আবার মতামত ঠিক হয়ে যায় ফিরায় নিতে চান তাহলে ইদ্দত শেষ হওয়ার পূর্বে আপনি তাকে ফিরায় নেবেন, আপনার পূর্ণ সংসারে ফিরে আসলেন, তবে মনে রাখতে হবে আপনার গণনা থেকে একটি তালাক শেষ হয়ে গেছে, এটা হলো এক অবস্থা। দ্বিতীয় অবস্থা, তিন তালাক বা এইভাবেই তিন তালাক দেওয়ার, সেটা মূলত এক তালাক বলে গণ্য হবে। এরপরে যদি দীর্ঘদিন আপনি তার সাথে এখন কোনো যোগাযোগ রাখেননি, মনে করছেন হারাম হয়ে গেছে, সমাজে অনেক কিছু মুফতিরা ফতোয়া দিয়ে ফেলেছে, ইদ্দত শেষ হয়ে গেছে, এরপর আপনি জানলেন যে না আপনার এটা আসলে এক তালাক বলে গণ্য, তাহলে আপনার জন্য এখন এই স্ত্রীকে যদি ফিরিয়ে নিতে চান তাহলে নিয়ম হলো নতুন মোহর দিয়ে নতুনভাবে আক্ত করে বিবাহ করতে পারেন আপনি, কারণ এটা আপনার শুধু বিবাহ বিচ্ছেদ ঘটেছে, চূড়ান্তভাবে সে আপনার জন্য হারাম হয়ে যায়নি, বিবাহটা বিচ্ছেদ ঘটেছে তাই নতুনভাবে আপনি মোহর দিয়ে নতুন বিয়ে পড়াবেন। তৃতীয় পর্যায়ে, আপনি যদি শরীয়তসম্মত পদ্ধতি অনুযায়ী তিন তহুরে তিন তালাক দিয়ে থাকেন তাহলে এই মেয়ে আপনার জন্য একেবারেই হারাম হয়ে গেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন হাত্তা তানকিহা যাওজান গায়রা, এই মেয়ে যতক্ষণ না এই পূর্বের স্বামী ছাড়া দ্বিতীয় কোন স্বামীর সাথে স্বেচ্ছায় বিবাহে আবদ্ধ হয় এবং সেই বিবাহে আবদ্ধ হওয়ার পর তাদের সাংসারিক সম্পর্ক সম্পন্ন হওয়ার পর যদি আবার স্বেচ্ছায় ওই স্বামী দ্বিতীয় স্বামী কখনো তালাক দিয়ে দেয়, তাহলে ইদ্দত শেষ হওয়ার পরে আবার পূর্বের স্বামী এখন যদি চায় তাহলে উভয়ের মাঝে নতুন করে আবার বিয়ে হতে পারে। যদি সঠিক নিয়মে তিন তালাক দিয়ে ফেলে তাহলে যতক্ষণ না অন্য স্বামীর সাথে তার বিয়ে হয় ততক্ষণ পর্যন্ত বিয়ে হয় এবং তার তালাক দেয় সঠিকভাবে, পূর্বের স্বামীর জন্য কখনো সে হালাল নয়। কিন্তু আমাদের সমাজের ভাইয়েরা কি করেছেন, একটা শর্টকাট পদ্ধতি বের করেছেন। কি শর্টকাট পদ্ধতি? যে এটা ইসলামের আলোকে ঠিকই, কিন্তু ইসলাম বলছে যে স্বেচ্ছায় অন্য পুরুষের সাথে সে বিয়ে আবদ্ধ হবে, বিবাহ বন্ধনে আবদ্ধ হবে। এরপর স্বেচ্ছায় যদি কখনো ওই পুরুষ দ্বিতীয় স্বামী তালাক দেয় তাহলে তার জন্য জায়েজ রয়েছে আবার কি ইদ্দত শেষ হয়ে পূর্বের স্বামীর সাথে বিয়ে আবদ্ধ হতে চাইলে সেটি তার জন্য জায়েজ রয়েছে। কিন্তু আমাদের ভাইয়েরা শর্টকাট যেমন ভাবে নামাজ রোজাও করে, তুফান মিলের মতো নামাজও পড়ে শর্টকাট, ঠিক সেই শর্টকাট পদ্ধতি বের করে একটা মানুষকে ভাড়া করে নিয়ে, ওই ভাড়া কি বলবো, এটা অনেকেই খারাপ শব্দ ব্যবহার করে থাকেন, সেই ভাড়া পদ্ধতি নিয়ে যায়। সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা'আনাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুহাল্লিলা ওয়াল মুহাল্লালা লাহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ দিয়েছেন ওই ব্যক্তিকে যে এই হিলা কাজ করে এবং যার জন্য এই হিলা করা হয়। সুতরাং এই অভিশপ্ত মুফতিদের ফতোয়া অনুযায়ী আজকে এটা কি করা হয়, একটা হাস্যকর মেয়েদের জন্য সৃষ্টি করে দেওয়া হয়। তারা একদিক দিয়ে তিন তালাকের ফতোয়া দিয়ে বিষয়টাকে সঠিক মানে শক্ত করে দিল, আরেক দিক দিয়ে কি করলো, দেখেন কি ধরনের ইনসাফ। একদিকে যেখানে তিন তালাক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন সহিহ মুসলিমের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু আনহু ওমর রাদিয়াল্লাহু আনহু প্রথম যুগে একত্রে তিন তালাক দিলে সেটা এক তালাক বলে গণ্য হতো, এই হাদিসকে মানলো না, না মেনে তারা কি করলেন তিন তালাক বলে ফতোয়া জারি করে দিয়ে তার জন্য চিরতরে হারাম করে দিলেন, আবার হিলা বিয়ের মাধ্যমে তাকে সহজেই আবার তাকে হালাল করে নিলেন। এখানেও বাড়াবাড়ি ওখানেও বাড়াবাড়ি, দুই ক্ষেত্রে। ওখানে আল্লাহ রাসূল সাল্লাম এই মুফতিদেরকে লানত করেছেন যারা এই ফতোয়া দিয়ে থাকে, এবং যারা এই বিয়ের ব্যবস্থা করে থাকে ও যারা করে তারা সবাই লানত প্রাপ্ত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই সঠিক পথে চলার তৌফিক দান করুন। সুতরাং তিন তালাক হলে তার এই অবস্থা বিস্তারিত। প্রশ্ন করেছেন, স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেস্ত কথাটি কি সত্য? জবাব, স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেস্ত এই মর্মে কোনো সহিহ হাদিস আছে বলে আমার জানা নেই, তবে সহিহ হাদিস এমন রয়েছে, সেটি হাদিস সহিহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে মানুষের আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো জন্য যদি সেজদা দেওয়া জায়েজ হতো তাহলে আমি স্ত্রীকে স্বামীর জন্য সেজদা দেওয়ার নির্দেশ দিতাম। অর্থাৎ স্বামীর আনুগত্য এর এত গুরুত্ব যে মানুষের আল্লাহ বাদ দিয়ে কারোর জন্য যদি সেজদা দেওয়া জায়েজ হতো তাহলে স্ত্রীদেরকে স্বামীর জন্য সেজদা দেওয়ার নির্দেশ দিতাম, কিন্তু সেটা শরীয়তে কি নাই, জায়েজ নাই, তাই সেটা দিতে পারিনি। এ হাদিস সহিহ, কিন্তু স্বামীর পদতলে জান্নাত স্ত্রীর এরকম সহিহ আছে বলে আমার জানা নেই। প্রশ্ন করেছেন, সুদের টাকা না বুঝে খেয়ে ফেললে আমার করণীয় কি? জবাব, সুদের টাকা আপনি না বুঝে যদি খেয়ে ফেলেন, যদি এমন হয় আপনি খেয়ে ফেলেছেন এখন তার অস্তিত্ব নেই, তাহলে আপনি সত্যিকারী ভাবে আল্লাহর কাছে তওবা করবেন। আর যদি এমন হয়ে থাকে সেই সুদের টাকাগুলি এখনো আপনার জমানো রয়েছে, তাহলে সেগুলিকে ওই জাতীয় কাজের জন্য আপনি ব্যয় করে ফেলবেন আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সত্যিকারী ভাবে আপনি তওবা করবেন, ভবিষ্যতে এরকম কর্মে কখনো লিপ্ত হবেন না, ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে ক্ষমা করবেন। প্রশ্ন করেছেন, দোকান বা ঘর উদ্বোধন করার নিয়ম কি? মোনাজাত করার পদ্ধতি কি সঠিক? জবাব, দোকান বা ঘর উদ্বোধন করার যে মোনাজাতের পদ্ধতিতে উদ্বোধন করা হয় আমাদের সমাজে, একজন ব্যক্তি একটা সিনেমার হল তৈরি করলেন, উদ্বোধন করছেন, এখন ইমাম সাহেবকে নিয়ে আসে মিলাদ পড়াইয়া উদ্বোধন শুরু করলেন। তো এই পদ্ধতিগুলি, এগুলির মাধ্যমে সব হারামগুলিকে হালাল করে নেবে, এটি সম্পূর্ণ হারাম পদ্ধতি। তো এই জাতীয় অথবা সিনেমার হল নয়, আপনার বাড়ি আপনি তৈরি করলেন, এখন এটা এখন মিলাদ করে বা সুন্দর অনুষ্ঠান করে আপনি কি করবেন, উদ্বোধন করবেন, জব এরকম শরীয়তে সিস্টেম নয়। আপনি আপনার বাড়ি তৈরি করেছেন আলহামদুলিল্লাহ, আপনি নতুন বাড়িতে নতুন ঘরে আপনি উঠবেন আপনার সুবিধা মতো, কোনো আনুষ্ঠানিকতার, কোনো মোনাজাতের আনুষ্ঠানিকতার কোনো প্রয়োজন বা নিয়ম নেই। বরং আপনাকে মনে রাখা উচিত, যখনই কোনো নতুন ঘরে বা নতুন বাড়িতে বা কোনো জায়গায় আপনি উঠবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে একটি দোয়া, আউযু বিকালিমাতিল্লাহি আত্তামাত মিন শাররি মা খালাক। আপনি যখনই কোনো নতুন জায়গায় কোনো বাড়িতে ঘরে উঠবেন, তখন এই দোয়াটি পড়ে যদি আপনি উঠেন বা উঠার সময় এইটা পড়েন, তাহলে যতক্ষণ আপনি সেখানে থাকবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল প্রকার ক্ষতি থেকে আপনাকে হেফাজত করবেন। তো আপনি যখন নতুন ঘর তৈরি করেছেন, উঠার শুরুতে আপনি বিসমিল্লাহ বলে তো ঢুকবেন নেই, তারপরে আপনি এই দোয়া সেখানে নিজে নিজে পাঠ করবেন, এটাই হলো উচিত। আল্লাহু তাআলা আলা ওরমভাবে নতুন দোকানের ক্ষেত্রে সেই একই বিষয়। প্রশ্ন করেছেন, স্বামী মারা গেলে স্ত্রীর কি করণীয়? জবাব, স্বামী মারা গেলে স্ত্রীর করণীয়, প্রথম বিষয় হল শরীয়তসম্মত নিয়ম অনুযায়ী 4 মাস 10 দিন যদি গর্ভবতী না হয়ে থাকে, তাহলে 4 মাস 10 দিন তাকে ইদ্দত পালন করতে হবে, এবং 4 মাস 10 দিন হলো এটি তার শোক পালনের সময়। এই 4 মাস 10 দিন স্বামী যদি মারা যায়, তাহলে তিনি স্বামীর বাড়িতেই অবস্থান করবেন, যদি সেখানে নিরাপদ পরিবেশ থাকে, কোনো সমস্যা না হয়ে থাকে, এবং বাইরে তার জন্য ঘোরাফেরা চলাফেরা সম্পূর্ণ নিষিদ্ধ, এবং পোশাক আশাক চাল চলনে কোন রকমের চাকচিক্য ও অলংকার বা ইত্যাদি ব্যবহার তার জন্য সম্পূর্ণ নিষিদ্ধ। 4 মাস 10 দিন, 4 মাস 10 দিন অতীত হয়ে গেলে তার যেমন ভালো পোশাক সেগুলি তিনি পরতে পারবেন, অলংকার ব্যবহার করতে পারবেন, কোনো অসুবিধা নেই। দ্বিতীয় বিষয়, 4 মাস 10 দিন হলো তার ইদ্দতের সময় যদি সন্তান গর্ভবতী না হয়ে থাকে, আর গর্ভবতী হলে যতক্ষণ সন্তান প্রসব করতে সময় লাগবে ততক্ষণ হলে তার ইদ্দতের সময়। এরপরে তিনি ইদ্দত থেকে মুক্ত হয়েছেন, এখন যদি ইচ্ছা করেন দ্বিতীয় কোনো স্বামীর সাথে বিবাহে আবদ্ধ হতেন, তাহলে তার জন্য শরীয়তসম্মত পদ্ধতিতে সেটি তার জন্য জায়েজ। এটা হলো এক সাইড। দ্বিতীয় সাইড, তিনি স্বামীর জন্য স্ত্রীর কি করণীয়? স্ত্রীর করণীয় হলো আপনি আপনার স্বামীর জন্য আল্লাহর কাছে দোয়া করবেন, এবং আপনার স্বামীর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শরীয়তসম্মত যেগুলি ভালো কাজ করার সমর্থন রয়েছে সেগুলি করতে পারেন। আল্লাহ তাআলা প্রশ্ন করেছেন, আমাদের আহলে হাদিস এলাকায় কিছু কিছু লোক জন সৌদি আরবের সাথে রোজা ও ঈদ করে থাকেন, তাদের ব্যাপারে কিছু বলবেন কি? জবাব, আপনার আহলে হাদিস এলাকা হোক আর হানাফি এলাকা হোক, একই বিষয়। ঈদ পালনের ক্ষেত্রে যেটি সহিহ মুসলিমের হাদিস, সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু সম্পৃক্ত বিষয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশেই সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি মদিনায় রয়েছেন, তার কাছে সংবাদ আসলো যে শামের মানুষেরা একদিন আগে চাঁদ দেখেছে, সেই অনুযায়ী তারা একদিন আগে সিয়াম শুরু করেছে। সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে কুরাইশ যখন এই সংবাদ দিলেন যে সুতরাং আপনারা কেন সেই দিন শুরু করলেন না, এমনকি এভাবেও বললেন, আলা তাকতাফি বিরুইয়াতি মুআবিয়া, মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর একজন প্রসিদ্ধ সাহাবী, তিনিও এই কাজ করেছেন, এই সিদ্ধান্ত নিয়েছেন, এটাও কি আপনি যথেষ্ট মনে করছেন না? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু জবাব দিলেন, তিনি জবাব দিলেন যে তারা দেখেছে তারা সিয়াম শুরু করেছে, চাঁদ দেখেছে তারা সিয়াম শুরু করেছে, আমরা চাঁদ দেখিনি আমরা সিয়াম শুরু করিনি। হা কাজা আমরানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তারা চাঁদ দেখেছে তারা শুরু করেছে, আমরা দেখিনি আমরা শুরু করিনি, এটাই আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন। সুতরাং আমাদের সমাজে যে নিয়মটি রয়েছে যে সৌদির সাথে আমাদের দেশের সময়ের দূরত্ব 3 ঘন্টা, এই 3 ঘন্টা দূরত্ব হওয়ার কারণে একই দিনে কখনো দেখা সম্ভব নয়, সুতরাং কোরআন ও সুন্নাহর স্পষ্ট দলিলের আলোকে আমাদের এলাকায় যেভাবে চাঁদ দেখে সিয়াম শুরু করা হয় বা ঈদ পালন করা হয়, এটি অবশ্যই শরীয়তসম্মত, এতে কোনো সন্দেহ নেই। এই শরীয়তসম্মত বিষয়ে পালন করার ক্ষেত্রে যখন কেউ আরেক ফতোয়া চালু করে সমাজে আরেকদিন ঈদ শুরু করে দিবে, নিশ্চয়ই এটি বিশৃঙ্খলা, এতে কোনো সন্দেহ নেই। কারণ আপনি যেদিন সিয়াম পালন করছেন, রোজা রাখছেন, এদিন কোন মুসলিমের জন্য সেখানে কি করা, ঈদ করা হারাম নয়, এটা হারাম। একজন রোজা রাখবে আরেকজন ঈদ করবে, এটি হারাম। যে রোজা রাখছে তার জন্য ও অন্যের জন্য সেদিন ঈদ করা হারাম, আবার যে ঈদ করতেছে অন্যের জন্য সেদিন রোজা রাখা কি হারাম। এখন আপনি আরেকটি মাসআলা নিয়ে এখানে যোগ করে দিয়ে এই সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করবেন, এটি কখনো জায়েজ হবে না। অতএব যেহেতু এটা শরীয়তসম্মত, দলিল ভিত্তিক, কোনো সন্দেহ নেই, সুতরাং সমাজে এই নিয়ম রয়েছে শরীয়তসম্মত, এখানে আপনি নতুন আরেকটি নিয়ম চালু করে বিশৃঙ্খলা সৃষ্টি করবেন, এটি কখনো ঠিক নয়। বরং বিশৃঙ্খলা যারা আজকে সৌদির সাথে অনুকরণ করে আগে করার পক্ষে কথা বলছেন বা বিশৃঙ্খলা শুরু করছেন, তাদের কথাগুলি, অনেকের এই কথাগুলি চরম পর্যায়ে চলে গেছে। একটা বই একজন লিখেছেন, তিনি জেনারেল শিক্ষিত মানুষ, বইটা লিখে এই বইটার পিছনে পাঠকদের মন্তব্য তিনি কিছু তুলে ধরেছেন। এই পাঠকদের মন্তব্য তুলে ধরতে গিয়ে এমনও মন্তব্য তুলে ধরেছেন, কোন পাঠক বলতেছেন যে আপনার এই বই এতই গুরুত্বপূর্ণ যে 1400 বছর ধরে মানুষ যেই বিষয়ে বিভ্রান্তিতে ছিল, আপনি বইয়ের মাধ্যমে মানুষকে সঠিক পথের সন্ধান দিলেন। 1400 বছর মানে কি? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগের মানুষেরাও বিভ্রান্তিতে ছিল, সাহাবায়ে কেরামরাও বিভ্রান্তিতে ছিল, তাবেঈরাও বিভ্রান্তিতে ছিল, সবাই বিভ্রান্তিতে ছিল। যেহেতু তারা কি, সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, সেই সময় সাহাবীরা তারা একদিন সিয়াম পালন করলেন, শামে আরেকদিন সিয়াম পালন করলেন, মদিনায় আরেকদিন করলেন, মানে এরাও সবাই কি ছিল, বিভ্রান্তিতে ছিল। আর একদিনে সিয়াম পালন করার এই বই লিখে তিনি সবাইকে হেদায়েতের পথ দেখালেন, কি বলবেন? এইরকম বাড়াবাড়ি চরম পর্যায়েও তারা পৌঁছে গেছেন, এটি কোনো সন্দেহ নাই, চরম বাড়াবাড়ি ছাড়া কিছুই নয়। এ ধরনের বাড়াবাড়ি করে পরিবেশ বিশৃঙ্খলা সৃষ্টি করা কখনো উচিত নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই বিষয়গুলি ভালোভাবে উপলব্ধি করে বুঝে ধৈর্যের সাথে অগ্রসর হওয়ার তৌফিক দান করুন। আর আমরা অগ্রসর হচ্ছি না, এটি সর্বশেষ প্রশ্ন। প্রশ্ন করেছেন, কোরবানির সাথে আকিকা দেওয়া যাবে কি না, আর যে কোরবানির সাথে আকিকা দিয়েছে তার জন্য কি করা উচিত? জবাব, কোরবানির সাথে আকিকার সম্পর্ক নেই, আমি বলেছি কিন্তু আগেই, একসাথে উঠবো, কেউ উঠবেন না, যেহেতু আমি সময়ের মধ্যে শেষ করে দিব ইনশাআল্লাহ। তো কোরবানির সাথে আকিকা এটি দেওয়া ঠিক নয়, কারণ আকিকার প্রাণী হচ্ছে ছাগল, ভেড়া, দুম্বা, এই জাতীয়। আকিকার প্রাণী উট বা গরু নয়। সুতরাং উট বা গরুতে কিছু অংশ আপনি কোরবানি দিবেন আর কিছু অংশ আপনি এইভাবে আকিকার জন্য দিবেন, এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও সাহাবায়ে কেরামদের আমল থেকে প্রমাণিত নয়, তাই এটি ঠিক নয়। যদি এই ধরনের কেউ করে ফেলে, তার সামর্থ্য থাকলে তিনি আবার বাচ্চাদের জন্য সে আকিকা দিতে পারে, যদি সামর্থ্য না থাকে তাহলে কোনো অসুবিধা নেই, যেহেতু আকিকাটি হচ্ছে সুন্নাতে মুআক্কাদা, অপরিহার্য বিষয় নয়। আল্লাহ তাআলা আলাম। আপনাদের জন্য বেশ কিছু বই বাইরে অপেক্ষা করছে, আপনারা সকলেই কমপক্ষে নিজের পরিবার বা পরিবারের জন্য, সদস্যদের জন্য নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। এতক্ষণ যাবৎ ধৈর্য সহকারে আপনাদের আলোচনা শোনার জন্য সকলকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে জাযায়ে খায়র দান করুন। যারা সার্বিকভাবে মসজিদের জন্য সহযোগিতা দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের দান সহযোগিতাগুলিকে কবুল করে নিন। আর এখনো যাদের পক্ষে সম্ভব, আপনারা অবশ্যই এই মসজিদের সহযোগিতা সবসময় আমাদেরকে দিতে হবে। আল্লাহ সবাইকে সেই সহযোগিতা দেওয়ার তৌফিক দান করুন। আমরা যেন কোরআন ও সহিহ সুন্নাহর আলোকে নিজেদের জীবনে ইসলাম পরিপূর্ণভাবে মেনে চলতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ও সাল্লাল্লাহু তাআলা আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা ওয়া আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।